This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
ভয় পেত সবাই আমার চেহারা দেখে, যেন একটা সাদা কাফনে না দেখে কালো কাফনে ঢাকা একটা লাশ।
জীবন কখনো জীবন্ত লাশ।
টাকা দিয়ে 20টা লগেজ কিনে 500 টাকা বোর কাছে যায়, শুধু এটা 20টা চকলেট নিয়ে আসি তোমার।
জীবন শূন্যের মাঝে সম্ভাবনা।
ও সব রেডি করে আমাকে জবে করবি, আমাকে জবে করবো, ওই মানুষটা সিচুয়েশনটা কিরকম হতে পারে।
জীবন তীব্রভাবে বেঁচে থাকার আকুতি।
এত টাকা আর্ন করতে চাই, অ্যাটলিস্ট মা বাবা যেন কিনতে পাওয়া যায়।
জীবন আজন্ম হেরে না যাওয়া চ্যালেঞ্জ।
চোখের পানি ঝরঝরা পড়ছে, আমি তো একটা বাচ্চা, আমার পেটে কিভাবে একটা বাচ্চা বের হয়।
জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। জীবনের গল্প ক্লোজ অফ প্রেজেন্স হ্যালো 8920 তে প্রতি বুধবার রাত 11:20 এবিসি রেডিওতে। ক্লোজার দ্য বেটার। ক্লোজ অফ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আমার সাথে জীবনের গল্প বলার জন্য রয়েছেন একজন মানুষ যার জীবনের গল্প আমাদেরকে অন্যরকম এক অনুভূতি দিবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। হ্যালো 8920 জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে সবাই তাদের জীবনের গল্প বলেন, এবং সেই জীবনের গল্পগুলো আমাদেরকে কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো অনেক বেশি অনুপ্রেরণা দেয়, কখনো সংকল্প দেয়, কখনো খারাপ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। মিসেলেনিয়াস ফিলিংস আমরা যেটাকে বলি, বর্ণিল সব অনুভূতির মধ্য দিয়ে আমরা যাই, এবং আমরা জানি না যে একটা জীবনের গল্প যখন শুরু হয় যে এটার শেষটা আসলে কোথায়। জীবন যেভাবে আমাদের কাছে ধরা দেয় সেভাবেই জীবনের গল্পগুলো উঠে আসে, এখানে কেউ অভিনয় করেন না, সে অর্থে সে যেভাবে কথা বলেন সেভাবেই আমাদের সামনে উপস্থাপন করেন, এই জন্য প্রত্যেকটা এপিসোডই নতুন। আজকে যে আমার সঙ্গে রয়েছে তার সঙ্গে পরিচিত হব, তার আগে বলতে চাই আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, যাবতীয় অ্যাক্টিভিটিস চলবে এখানে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। এছাড়া আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। আমরা শুরু করতে চাই, এবং প্রথমে আপনার নামটা একটু বলেন।
জি ভাইয়া, আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান।
আনুমানিক বয়স
34 বছর বয়স।
34 বছর বয়স, কোথায় থাকছেন?
সিপাহীবাগের ওখানে মেলা দিয়া মধুবনগুলি, ওইখানে এক বাসায় থাকি।
আপনার জন্ম জেলা মানে কোথায় জন্মেছেন?
আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরে জি। আরিফ রয়েছে আজকে আমাদের সাথে, এবং আরিফুর রহমান তার জীবনের গল্প বলার জন্য 34 বছর বয়স্ক এই ভদ্রলোকটি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। চলুন তার যে কথাগুলো আমরা সেগুলো শুনি। আরিফ, আমরা একবার ছোটবেলা থেকে শুরু করতে চাই, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, তো শুরু করুন।
ছোটবেলায় হতে মানে যখন বুঝজ্ঞান হয়েছে তখন থেকে দেখে আসি শুধু ঝগড়াঝাটি। 19 থেকে 20 হলে আমার মাকে আমার বাবা প্রচন্ড ভাবে মারধর করতেন। যাই হোক, তো আমি শুরু থেকে বলি, আমার বাবা চাকরি করতেন কোহিনুর কেমিক্যালে, আমি আমার বাবা মায়ের এক ছেলে।
কোনো ভাই বোন নেই?
জি, আমার দুটো বোন ছোট, আমার ছোট।
মানে ছেলে হিসেবে আপনি একাই?
জি, একা।
ওকে,
তা আমাকে আমার বাবা মা ছোটবেলা থেকে খুবই আদর করতেন, লেখাপড়া করার জন্য প্রাইমারিতে ভর্তি করলেন। ছোটবেলা থেকে আমি আরবি পড়তাম, মুক্তবেশ সকালবেলা আরবি পড়তাম।
আচ্ছা,
যাই হোক, আমার বাবা আমার তখন আনুমানিক 6-7 বছর বয়স হবে, আমার বাবা তখন চাকরি ছেড়ে দেয়, রিটায়ার
নেয়।
নেওয়ার পর উনি গ্রামে চলে আসে। আমার বাবারা দুভাই, আমার বাবাই বড় সংসারে করে। কি, আমার বাবা আমার কাকাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে, ডেনমার্কে পাঠায়। আমার বাবার যে চাকরি যে পেনশনের টাকাটা পায় সে টাকা দিয়ে আমার বাবা আমার চাচাকে বিদেশ পাঠায়। যা হোক, আমার লেখাপড়ার জন্য আমার বাবা মা প্রচন্ড রকম চেষ্টা করছে, চেষ্টা বলতে যে আগের মাস্টার রাখতো আমাদের এখান থেকে, আমাদের স্কুলটা হয়েছে অনেক দূর, 3-3.5 কিলো দূর। প্রতিনিয়ত স্কুলে যেতাম, আসতাম, মাস্টার কাছে পড়তে বসতাম। যাই হোক, ছোটবেলা থেকে যে কোনো কারণ বিষয়ে আমি যদি ছোটখাটো কোনো অন্যায় করি আমাকে তো আমার বাবা মারতো মারতো, এবং কি আমার মাকেও মারতাম আমার এই অন্যায়ের কারণে। তারপর প্রাইমারি তো আমি আমার দাদুর বাড়িতে কাটাতে পারিনি, ওখানে আমার বাবা মার ভিতর অশান্তি শুরু হয়, মারধর করে। তো আবার আমার নানার বাড়িতে চলে যায় আমার মা, সেখানে গিয়ে আবার নানার বাড়িতে আমি ক্লাস 3-তে ভর্তি হই। এইভাবে আমি 5ম শ্রেণী পরীক্ষা দিই। মাশাআল্লাহ দিলে ভাইয়া, আমি 5ম শ্রেণীতে যখন পড়ি আমার ক্লাসের ভিতর রুল নং 1 ছিল।
আচ্ছা,
এর কিছুদিন পর আবার আমার বাবা মায়ের ভিতর একটা মীমাংসা তৈরি হয়, তো আবার আমার মা আমাকে নিয়ে দাদুর বাড়িতে আসে। আসার পরে আমাকে হাই স্কুলে ভর্তি করে দেয় আমাদের ওইখান থেকে লক্ষ্মীপুরে কলেজিয়েট হাই স্কুলে। আমাদের সংসারের অবস্থা আগে মোটামুটি অনেক ভালো ছিল, আমার দাদারও অনেক জায়গা জমি ছিল, প্লাস আমার বাবা যখন চাকরি করত তখনই আরো উনি জায়গা জমি কিনে, এর ভিতর দিয়ে আমি আমাদের সংসারের টুকিটাকি কাজকর্ম করতাম। আমাদের গরু ছিল, দেখশন করতাম, আমার বাবা লাউ চাষ করতেন, কপি চাষ করতেন, টমেটো করতেন, হ্যাঁ এগুলা আমি ওনার সাথে খেতে কাজ করতাম ওনার সাথে, এবং ওই ফসলগুলা যখন বিক্রির যোগ্য হতো তখন আমাকে দিয়ে উনি হাটে হাটে উনি এগুলো বিক্রি করাতেন। আমার তখন পকেট খরচের জন্য আমি মার কাছে চাইতাম, মার কাছে তো টাকা থাকতেই না, তো আমার বাবার কাছে তো আমি সাহস করে কখনো চাইতাম না। তো হয়তো আশেপাশে আমাদের বাগান থেকে আমি আমার বাবার অবর্তমানে আমার দাদা দাদি ছিল ওনাদের অবর্তমানে আমি হয়তো 2-4 ঘন্টা বা 5 ঘন্টা 10 ঘন্টা সুপারি বিক্রি করে সে টাকা থেকে আমার পকেট খরচ করতাম।
ওকে,
তো এই কথাগুলো শোনার পর আমার বাবা আমাকে প্রচন্ড ধরনের মারধর করতো। একবার হয়েছে কি ভাইয়া, আমি তখন ক্লাস 7-এ পড়ি,
জি,
তো আমার মাকে তখন আলাদা করে দেয়, আমার যে দাদার ঘরটা ওই দাদার ঘর থেকে আমার মাকে ওই যে কাছারির সামনে মানে ওখানে আমাদের কিছু জায়গা ছিল তো ওখানে আমার মা দোতলা একটা টিনের ঘর করে আমার নানারা করে দেয় আর কি, দোতলা একটা টিনের ঘর করে দেয় ওইখানে আমার মা থাকতো। বাবা কখনো আমাদের সাথে থাকতেন বা কখনো আমার দাদাদের বাসায় ঘুমাইতেন। এখন আমার মা সংসারটা কিভাবে চলবে, আমাদের যে দৈনিক খাওয়া দাওয়া ভরণ পোষণ, হ্যাঁ সেগুলো কিন্তু তিনি এই ব্যাপারে কোনো গুরুত্বই দিতেন না।
আচ্ছা,
আমার সাথে আমার মা সব ধরনের কথাবার্তা শেয়ার করতেন।
আচ্ছা,
তো আমার মা আমাকে মোটামুটি ছোট থেকে এখন পর্যন্ত আমাকে খুবই ভালোবাসেন এবং আমি ওনাকে শ্রদ্ধার চোখে দেখি, আমি ওনাকে আল্লাহ রসুলের পর আমি ওনাকে পীর বলে মানি। যাই হোক, একদিন এক ঘটনা হলো, ঘটনাটা হয়েছে আমি তখন ক্লাস 7-এ পড়ি, তো আমি আমাদের তখন রান্নার জন্য তেল ছিল না
বাসায়,
হ্যাঁ বাসায় তেল ছিল না,
তা
আমি করলাম কি, আমার বাবা যখন লক্ষ্মীপুর গেছে তা আমি বাগানে আমাদের সুপারি বাগানে ঢুকে 4-5 পোনের মতো সুপারি পেয়ে আমি মানে ওনাদের অবর্তমানে হ্যাঁ বাজারে বিক্রি করি, হ্যাঁ আধা কেজি তেল কিনি আর বাকি টাকা আমি কিছু বাজারে হ্যাঁ খাওয়া দাওয়া করি এবং বাড়িতে আসি আমার মাকে বলি যে মামা মা আমি আমার মা এগুলো আনছি, আপনার তো তেল ছিল না আমাদের ঘরে মানে রান্নার মতো তেল ছিল না, তো বলে যে তুই কোথায় পাইছিস টাকা, তোর কে দিছে টাকা, তুই কিভাবে আনছিস, আমি বললাম মা এইভাবে এইভাবে, বলে যে তোর বাবা যদি আসে বাড়িতে আসে যদি শুনে তোকে তো মারবে মারবে আমাকেও মারবে। যাই হোক, আমি অনেক ভয়ে ভয়ে থাকলাম। পরে সন্ধ্যেবেলা আমার বাবা বাড়িতে আসে, আসার পর কিভাবে কিভাবে যেন আমার দাদুর থেকে উনি মানে কথাগুলো জানে,
সুপারি পেয়ে,
হ্যাঁ সুপারি পেয়ে নিয়ে বিক্রি করছি কথাগুলো জানে। তো ভাইয়া কি বলবো, আমাকে এমন মারা মারে, এত মারা মারলো মানে যারা ধরতে আসে তাদেরকে পর্যন্ত মানে অনেক রাগ হয়ে যায়, মানে এত শক্তিশালী উনি, মানে 7-8 জন মানে যারাই আসে সবাইকে ছুঁড়ে ফেলে মার, হ্যাঁ ছুঁড়ে ফেলে দেয়, এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেয় বাড়ি তুলে, ঠিক আছে নি, মানে ওনার এমন অবস্থা হয়ে যায়। তো আমাকে প্রচন্ড ধরনের মারধর করে, আমাকে ছাড়ানোর জন্য আমাদের বাড়ির সমস্ত লোক আসে, আমার দাদাও বলে যে যা হয়েছে হয়েছে, অনেক মারধর করছিস এখন ছাড়। হ্যাঁ আমার দাদাকে কোনো পাত্রই দেয় না, আমি আমার দাদা আমাকে ছাড়ানোর জন্য প্রচুর চেষ্টা করে, এক পর্যায়ে উনি আমার দাদাকে বাড়ি মারে,
ও
লাঠি দিয়ে বাড়ি মারে, পরে বলে যে আমার ছেলেকে আমি কিভাবে শাসন করবো আপনাদেরকে বলতে হবে না। পরে করলো কি ভাইয়া, আমাকে উনি সারা রাত গেল, পরে সকালবেলা করলো কি আমাকে বেঁধে রাখলো, আমাকে আমার দাদুদের ঘরে আতিনা রুমে মানে যেটা গেস্ট রুম বলে, আমাকে 4 হাত পা চারদিক দিয়ে চারদিকে টানা দিয়ে লাইলনের রশি দিয়ে আমাকে বেঁধে রাখলো, বেঁধে রাখলো, আমার তো হাত পা এদিক দিয়ে আমার হাত পা মানে ফুলে অবশ হয়ে যাইতেছে, আমি যতই কাঁদতেছি আমার বাবাকে বলতেছি বাবা আমি আর কোনদিন করবো না, কিন্তু শুনলো না। এভাবে সারাটা দিন কেটে গেল, সবাইকে ডেকে বলে যে কেউ যদি ওকে খাবার দিস তাহলে হ্যাঁ তার সাথে ভেজাল হইব, ঠিক আছে। এভাবে বাড়ির প্রত্যেকটা লোক আমাকে দেখতে আসে, আমি তাদেরকে অনেক কান্নাকাটি করে বলি যে আমার হাত পা সব সমস্ত অবশ হয়ে যাইতেছে, আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন আপনারা, কিন্তু কেউ মানে সবাই বলে রিকোয়েস্ট করে আমার বাবাকে ছেড়ে দেন, কিন্তু আমার বাবা ছাড়লো না, সারাটা দিন গেল আমি না খাওয়া অবস্থা পড়ে থাকি, এভাবে বাধা অবস্থা পড়ে থাকি। পরে শেষ শেষ পর্যন্ত আমার দাদু পর্যন্ত এসে আমার বাবার হাত পা ধরে দাদুকে মানে পাতিয়ে দিল না। হ্যাঁ, যে আমার দাদু তার মা, হ্যাঁ আমি ভাবলাম যে হয়তো আমার দাদু আসলে, হ্যাঁ দাদু যে কথাগুলো বলছে উনি হয়তো আমাকে এখন বোধহয় ছেড়ে দেবে, কিন্তু তার কথা তিনি শুনলেন না, তাকে ধমকাই ধমকাই ধমকা টমকি দিয়ে মানে ওই রুম থেকে বের করে দিছে। পরে মুগরিবের সময় আমি সারাদিন না খাওয়া, আমার দাদা দাদা আসে, দাদা আসি বলে যে জাহাঙ্গীর, আমার বাবার নাম হলো জাহাঙ্গীর, যে জাহাঙ্গীর তোর দুটো পায়ে পায়ে ধরছি আমি, আরিফকে ছেড়ে দে, অনেক শাস্তি হয়েছে, অনেক শাস্তি দিচ্ছিস। আমার দাদাকে হ্যাঁ অনেক ধমকি টুমকি দিয়ে ওখান থেকে বিদায় করে দেয়। ঠিক আছে, আমার দাদা আমাকে ছাড়ানোর জন্য, আমি আমার দাদা আমার কাছে আসে ছাড়ানোর জন্য, কিন্তু উনি আমাকে ছাড়াতে মানে দিলেন না, দিলেন না। তো আমার দাদা নামাজ পড়তে চলে যায়, চলে যাওয়ার পরে এখান দিতে আমার মনে হাতে সমস্ত শিরা উপশিরা সমস্ত সব বন্ধ হইয়া মানে আমি সব অবশ হইয়া গেছে, হাত পা ফুলে। পরে আমার দাদা নামাজ পড়ার পরে মাগরিবের পরে আসলো, আসার পরে দেখলাম যে আমার রুমের দিকে আমাকে যে রুমে বেঁধে রাখছে ওই রুমে আসছে। আসার পরে তখন আমার বাবা ছিল না, বাবা কোথায় যেন বা কোন দিকে গেছে। পরে আমার আমি দাদাকে হাউ মাউ করে দাদার কাছে কাঁদলাম যে দাদা আমার সমস্ত হাত পা অবশ হয়ে যাইতেছে, দেখেন আমার হাত পা ফুলে গেছে, হ্যাঁ আমি আর সহ্য করতে পারতেছি না যে আপনারা হ্যাঁ আপনি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। পরে উনি চেষ্টা করলো গিট্টু খোলার জন্য, ভাইয়া এমন ভাবে বাঁধছে যে খোলানো মতো যে লাইলন রশি দিয়ে এমন ভাবে বাঁধছে যে চোরকে ওইভাবে বাঁধে না আমাকে। উনি খোলার জন্য চেষ্টা করেন কিন্তু খুলতে পারেন না, না পারা এক পর্যায়ে পরে উনি দাঁড়িয়ে আসেন, দাঁড়িয়ে আসে সমস্ত হাত পায়ের রশিগুলা চার হাত পায়ের রশিগুলা কেটে দেন। কেটে দেওয়ার পর আমাকে বলে যে তুই এখনই এখান থেকে যে কোনো ভেগে চলে যা, তোর বাবা দেখলে আমরা সামলাতে পারবো না, বাবা তোর বাবা যদি চলে আসে। পরে আমি হাঁটবো যে আমার হাঁটার মতো সে শক্তিটা ছিল না, আমার সমস্ত হাত পা যেন অবশ হয়ে গেছে। আমি তারপরও যতটুকু চেষ্টা করছি আমি বাগান দিয়ে দৌড়ে আমি আমাদের বাগান সুপা যে সুপারি বাগানটা ওই আশেপাশে মানে পাশে দিয়ে আরো আমাদের বাড়ির অংশীদারদের মানে বাগান ছিল বিশাল বড় বাগান, সুপারি বাগান দিয়ে দৌড়তে দৌড়তে আমি অন্ধকার মগরিবের পরে আমি কোনায় গিয়ে বাঁশবাগানে মানে বাঁশবাগানের নিচে একটা মানে গ্রাম অঞ্চলে আমরা হিয়াল বলি আর কি, জি ভাইয়া হিয়াল বলি, ওই হিয়ালের খাদান নিচে আমি আমি লুকিয়ে রেখেছি। এর কিছুক্ষণ পরে দেখি আমার বাবা ও আরি বলে বলে আমাকে ডাকতেছে, অনেক জোরে জোরে আমাকে ডাকতেছে, কিন্তু ডাকতে ডাকতে এক পর্যায়ে দেখি যে আমার মাথার উপর উনি দাঁড়াইয়া ঠিক আছে যে বাঁশবাগানটা ওই গর্তের ভিতরে আমি ঢুকানো মানে লুকাই রয়েছি, কিন্তু আমার মাথার পে মনে হয় যে উনি মানে অনুমান করতেছি আমার মাথার পে মাথার সাইড দিয়ে ওইখানে উনি দাঁড়াইছে, দাঁড়াই চতুর্দিকে আমাকে খুঁজতেছে এদিক সেদিকে আমাকে খুঁজতেছে, ও আরিফ ও আরিফ আজকে আমার বর্ষা রাত ঠিক আছে নি আমি তুই এখানে বাইরে এখানে ভূত পেত নিয়ে আছে। আসলে ভাইয়া ওই বাগানটাতে ওই বাসমোড়াটাতে বাসমোড়াটা মানে তে ভূত পেত নিয়ে মানে ওইখানকার মানে আমাদের গ্রামে রেকর্ড আছে যে দিনে দুপুরে ওই বাগানের ওই কর্নারটাতে গরু গাড়াই ফেলছে মানে ফেলছে খারাপ কিছু। আমার বাবা যতই ডাকলো আমি ওনার ডাকে সাড়া দিলাম না, তারপর দেখলাম যে মানে ওই বাগানটার পাশে খাল, খালের ওই পাড় দিয়ে রাস্তা, উনি দেখলাম যে ওই পাশ দিয়ে মানে একটা বাঁধ আছে ওই পাশে মানে যাওয়ার জন্য, তো ওই পাশ দিয়ে আমাকে খুঁজতেছে ডাকতেছে ও আর তুই বেরিয়ে আয় তুই বাইরে আয়, হ্যাঁ আমার অবশ্যই রাইট আমি আর তোর কিছু করবো না তুই বাইরে আয়। আমি কোনো সাড়া শব্দ করলাম না, এক পর্যায়ে দেখি ওনার আর কোনো সাড়া শব্দ নাই। আমি আমার তখন ওই যে হাত পায়ে হাতে পায়ে রশিগুলা বাঁধা আমার দাদু তো দাদা তো কেটে দিয়েছেন কিন্তু ওগুলো আর খুলতে পারিনি, তো আমি করলাম কি হামাগুড়ি দিয়ে আমি ওই খালে তখন পানি ছিল কচুরি ছিল আমি খালে নেমে গেছি, খালে নেমে গিয়ে সাঁতরাতে সাঁতরাতে খালের উপর গিয়ে আমি চিন্তা করলাম যে না আমি এখান থেকে যে করে হোক আমি মানে চলে যাব, চলে গিয়ে আমার নানার বাড়িতে চলে যাব, যে এখানে আমাকে আবার যদি পায় আবার হয়তো আমাকে প্রচন্ড ধরনের মারধর করবে বা অনেক মানে অত্যাচার করবে। তো পরে ওই খালটার সাঁতরে আমি কোনো রকম উপরে মানে অপর পাশে দিয়ে আপনার মানে ধান খেত অনেক অনেক ধান খেত বিশাল মানে অনেক সেখান থেকে বেড়ি পর্যন্ত হলো মানে অনেক দূর পর বেড়ি।
জি,
বেড়ি রাস্তাটাতে উঠতে পারলে আমি মনে করেন লক্ষ্মীপুর দিকে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাবো। হ্যাঁ, তো আমি করলাম কি, ধান খেতে পর্যন্ত আসি, আমি বসে পড়লাম। বসে পড়ে পরে আমি চিন্তা করলাম যে আমার বাবা আমাকে দেখতেছে কিনা, বা কোথা থেকে দেখতেছে কিনা, বা এখনো এখানে আছে কিনা। পরে আমি চিন্তা করলাম আমি যদি হেঁটে যাই বেড়ি পর্যন্ত, হেঁটে যাই ভাই ভাইয়া অনেক দূর রাস্তা আর কি, ধান খেত দিয়ে। তো ধান খেতে আপনার হাঁটু সমান পানি, তো আমি করলাম কি, হেঁটে না গিয়ে আমি হামাগুড়ি দিতে 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 কতক্ষণ জিরাই, তা আবার হামাগুড়ি দিয়ে কতক্ষণ জিরাই, আবার হামাগুড়ি দিয়ে এই পানি দিয়ে আমি হামাগুড়ি দিতে দিতে পর আমি বেড়িতে গিয়ে উঠি। উঠার পরে তো আমার হাতে পায়ের রশিগুলা আমি খুলছি, খোলার পরে তখন আমি যখন বেড়িতে গিয়ে ফুসি তখন অনুমানিক রাত্রে 8-9টার উপরে হবে। তো যাই হোক, গ্রামে গ্রাম অঞ্চল অন্ধকার, তো আমি সেখান থেকে আমার লক্ষ্মীপুর আবার আমার খালার বাসা। আমি একবার ভাবছি এখন তো আমার নানার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 22 কিলো দূরে হায়দেরগঞ্জ রায়পুর, তো আমি ওইখানটাতে যেতে পারবো না, আমি আপাতত গিয়ে আমার খালার বাড়িতে উঠি, তারপর না হয় পরের দিন সকালে আমি আমার নানার বাড়িতে যাবো। তারপর হাঁটা ধরলাম, হাঁটতে 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 আমার সারা গায়ে কাদা। তো যাও, হাঁটতে 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 আমি আমার খালার বাড়িতে গিয়ে ফুসি। ফোসানোর পর আমার খালা তো দেখে দেখে আমাকে বলে যে তোর এই অবস্থা কেন, তোর কি হয়েছে? আমি পরে সব ভাঙে মানে ভেঙে চুরে বললাম আমার খালার কাছে যে খালা এই ব্যাপার এই ব্যাপার। পরে আমার খালা করলো কি, পরের দিন আমাকে গাড়ি ভাড়া দিল, সেখান থেকে আমি চলে গেলাম আমার নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি দিয়ে নেমে বাসা বাড়ি ধরে ওই জায়গাটার নাম, তো সেখান থেকে নেমে 5 টাকা ভাড়া নিত আর কি।
তখন কি আপনার হাতে বাঁধন মানে তখন তো খুলে
না, তখন খুলে ফেলছি, কিন্তু আমার হাতের বাঁধন গুলো মানে মানে কাছি দিয়ে বান্ধিলে যেভাবে মানে দাগ পড়ে গেছে,
সেভাবে দাগ পড়ে গেছে,
সেভাবে দাগ পড়ে গেছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটাই ছোট্ট একটা বিরতি নিতে চাই। এইভাবে কোন সন্তানকেই আসলে কোন বাবা মা পিতাতে পারেন কিনা, মারতে পারেন কিনা, যারা আসলে খেয়েছেন এই ধরনের মার, তারাই আসলে বুঝতে পারবেন। এটা খুবই খুবই অমানবিক আচরণ সন্তানের প্রতি, এবং এগুলো এক ধরনের বিকার মানসিকতা থেকে আসে, নইলে নিজের সন্তানকে কখনো এভাবে প্রহার করা যায় না। আমরা 3 মিনিটের ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আজকের অতিথিকে দেখার জন্য, তার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আরিফ তার জীবনের গল্প বলছি। আমি আরিফের কাছে আবারও ফিরছি। হ্যাঁ আরিফ, তারপর নানা বাড়ির দিকে গেলেন?
তারপর যাওয়ার পরে নানা, হ্যাঁ আমি আমার নানুকে বলি বিষয়টা, বলি আমার মামাদেরকে বলি, বলার পরে ওনারা খুবই আফসোস করতে থাকেন। পরে ওনারা বলে যে ঠিক আছে তুই এখানে থাক, তুই আর বাড়িতে যাওয়ার দরকার নেই, তুই এখানে লেখাপড়া করবি।
আচ্ছা,
পরে আমি ওইখানে ভর্তি হলাম ক্লাস 7-এ, আবার 15-এ ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ক্লাস 7 গেল, 8 গেল, আমি ওখানে আমি আমার নানা নানুদের অনেক জায়গা জমি ছিল, ধান ছিল, ফসল ছিল, পাশাপাশি তাদের কাজকর্ম করতাম। যা হোক, ক্লাস 9 পর্যন্ত আমি পড়ালেখা পড়া করি। করার এক পর্যায়ে আমার মা আসে, মামার সাথে ঝগড়া, মাও চলে আসে আমার নানার বাড়িতে।
ওকে,
পরে আমার বাবা আসে, আসার পরে
মানে ওখানেই থেকে গেলেন আপনি?
ওখানে নানা? জি না, ওখানে থেকে গেলাম।
মাই গুডনেস। ওকে,
পরে আমার বাবা এসে আমার নানুর নানুদের কাছে মাপ চায়, ক্ষমা চায়, মামাদের কাছে ক্ষমা চেয়ে আবার আমাদেরকে আমাদেরকে আমার দাদার বাড়িতে নিয়ে যায়।
মানে আপনাকে এবং আমার মাকে?
হ্যাঁ, নানার বাড়িতে নিয়ে যায়।
ওকে,
এখানে আবার ক্লাস 9-এ আমার ভর্তি হই। হওয়ার পরে আমার ক্লাস 9-এর প্রথম সাময়িক পরীক্ষা গেল, দ্বিতীয় সাময়িক পরীক্ষা গেল, মানে ফাইনাল পরীক্ষা দিলাম। দেওয়ার পরে একদিন হলো কি ভাইয়া, এমন একটা কোরবানি ঈদ ছিল, তো স্কুলে ভাইয়া ছাত্র ছাত্রীরা আমি মনে করলাম যে ঈদের পরে, হ্যাঁ, অনেকে নতুন পোশাক গায়ে দিয়ে আসবে ঈদের পরে।
জি,
তো আমার বাবা মা তো, হ্যাঁ, মায়ের সাধ্য তো নাই, কিন্তু হয়তো উনার যে আশা থাকে যে আমার ছেলেকে যে ঈদে কিছু নিয়ে দেবো, কিন্তু হ্যাঁ, শখ থাকলে কি কি হবে ভাইয়া, সাধ্য ছিল না। এবং আমার বাবাকে তো বলতে পারবোই না। যাই হোক, আমি করলাম কি, একদিন ওই আমাদের কবুতর ওই বাড়িতে আমি কবুতর পালতাম, তো কবুতর খোপ মানে ঠিক করার জন্য আমি জলই খুঁজতে গেছি। হ্যাঁ, আমার দাদুদের ঘরে পাটা টানে উঠে জলই খুঁজতে গেছি, ওখান থেকে জলই নিব, জলই নিয়ে আমি কবুতর খোপ মেরামত করবো।
ওকে,
পাটাতানে উঠি, উঠার পরে দেখি যে তখন পাটাতানে অনেক মানে প্রায় 10-12 বস্তা সুপারি, শুকনা সুপারি।
ওকে,
এখন আমি ভাবি যে আমি এখান থেকে যদি কিছু সুপারি আমি একটা বস্তা খুলে কিছু সুপারি নিয়ে বিক্রি করি, করলে হয়তো ওনারা বুঝতে পারবেন না,
মানে আবারও সেই সুপারি প্রতি লোক,
সেই সুপারি প্রতি লোক। তো আমি করলাম কি, বাজারে একটা ব্যাগ নিয়ে আমি কিছু শুকনা সুপারি আমি ওই বাজারে ব্যাগে নিই, মানে নিশি কিন্তু মানে প্রায় বাজার ব্যাগ আমি ভর্তি করে নিই। নেওয়ার পর আমি মানে পাটাতন থেকে নামার আগে আমি আমি আমার দাদা দাদুকে দেখলাম, দেখলাম যে কেউ নেই, তারা হয়তো পুকুর পাড়ে গেছেন, পুকুর ঘাটে গেছেন, বা হয়তো পাক করে গেছেন, এরকম হবে। আমি বের হয়ে আমি চলে আসি, হ্যাঁ চলে আসি, আমি বাড়িতেও না আসি, আমি না এসে আমি করলাম কি, আমার বাড়ির পাশে এক মানে আমার পরিচিত লোক ছিল, মহিলা ছিলেন, তো আমি ওনাকে ওনাদের বাড়িতে গিয়ে আমি বলে যে এই সুপারি গুলো আপনারা ছিলে দেন, তার পরিবর্তে আপনাদের খাওয়ার জন্য আমি কিছু সুপারি দিব। কোরবানি যে 2-3 দিন আগের ঘটনা, তো ওনারা সুপারি গুলা ছুলে, ছোলার পরে অনেক সুপারি, প্রায় আমি মানে পাল্লা দিয়ে মেপে দেখলাম প্রায় 6-7 কেজি সুপারি হয়ে
ছোলার পরে,
হ্যাঁ ছোলার পরে
প্রচুর।
হ্যাঁ, তো করলাম কি, লক্ষ্মীপুর নিয়ে 200 টাকা কেজি, আমি 7 কেজি সুপারি বিক্রি করি।
জি,
তখন মোটামুটি আমার ছোট বোন আইরিন, পূর্ণিমা ওরা ছিল, ওদের বয়স প্রায় 10-12 বছর বয়স, এমন ছোটটা নাম হচ্ছে পূর্ণিমা। তো আমি করলাম কি, আমি ওখানে আমাদের লক্ষ্মীপুর এশিয়ান টেইলার্স, আমি ওখানে আমার মানে স্কুল যাওয়ার জন্য যে ড্রেস, আমার ভালো কোনো পোশাক ছিল না, আমি করলাম কি, ওখানে এশিয়ান টেইলার্সে গিয়ে আমি একটা প্যান্ট সিলানোর জন্য অর্ডার করে আসলাম, এবং মার্কেটে আসলাম, এসে আমি ওই টাকা দিয়ে আমি আমার জন্য একটা শার্ট কিনলাম, আমার বোনের জন্য জামা কিনলাম, ফ্রক কিনলাম, ছোটটার জন্য ফ্রক কিনলাম, মায়ের জন্য জুতা কিনলাম, এগুলা কিনে তখন বাড়িতে আসতে আসতে প্রায় বিকেল। আমি যখন আসছি মানে আমাদের বাড়ির কাছাকাছি আসছি, তখন আমার মানে আমাদের এলাকার লোকজন থেকে শুনতেছি যে আমার বাবা মানে আমি চুরি করে সুপারি নিছি, এটা জেনে গেছে।
ওকে,
এখন তো আমি ভয়ে ভয়ে আমি আমার সমস্ত গা থরথর করে কাঁপতেছি, হায়রে উনি তো জেনে গেছেন, এখন আমার কি উপায় হবে। কিন্তু ভাইয়া আমি হয়তো ছোট মানুষ ছিলাম, মানে শখের বিষয় যে ঈদে আমার কিছু জামা কাপড় হবে, আমার বন্ধুদেরকে কিছু জামা কাপড় দিব, এবং ঈদের পরে আমার পরে স্কুলে গিয়ে আমার বন্ধুদের বলতে পারবো যে দেখ আমার নতুন জামা কাপড়। মানে এই কথা ভেবে আমি মানে এই কাজটা করছি। তো এক পর্যায়ে আমি আমার ওই লুকাই লুকাই আমি ঘাটার আগে আমার ওই যে আমাদের আমি আমার মা যেখানে থাকতাম ওখানে আসি, আসার পরে পরে আমার মা বলে যে তুই কি কাম করছিস, তুই এটা কি করলি, তুই তোর বাবা আমাকে আসি মারধর করছে, আমাকে শাসাই গেছে, তোর খুঁজে গেছে, তুই এটা কেন করলি। আমি বললাম মা আমি তো এত কিছু তো ভাবিনি। পরে সন্ধ্যার এক পর্যায়ে আমার করলো কি, আমার মা নামাজ পড়তে বসেন, নামাজ পড়তে বসেন, বসার পরে করলো কি, আমার বাবা আসে, আসি হ্যাঁ গালমন্দ করতেছে এবং আমাকে মারতেছে, ওই যে বেলুন আছে না ভাইয়া, বেলুন হাতের কাছে বেলুন ছিল, বেলুন পাইছে, বেলুন দিয়ে আমাকে মারতেছে। আমার মা করলো কি, নামাজের বিছানা থেকে উঠে এসে আমাকে ধরলো, আমার মাকেও মারলো। ভাইয়া মারার এক পর্যায়ে আমার মাকে এমন একটা ঘুষি মারে চোখের মধ্যে, মানে আমার মা চোখ ধরে মাগো করে বসে গেছে, হ্যাঁ বসে গেছে, এবং আমার মায়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর মানে মানে রক্ত হাটটা রক্ত সব ভাসিয়ে গেছে। করলাম কি, অনেক ঝাড়াঝাড়ি দিয়ে আমি আমার হাতে বাবার হাত থেকে ছুটে আমি তো গামছা দিয়ে আমার মায়ের চোখ মানে চেপে ধরলাম, দেখলাম যে গামছা টামছা ভাইয়া সব ভিজে গেছে, মানে এমন ভাবে মানে আমার মাকে মারছে উনি। তো করলাম কি, ওইখানে আমাদের এখানে প্রাথমিক একটা একজন ডাক্তার ছিল, তো পরে আমি রিক্সা দিয়ে মানে ওনার কাছে নেব। কিন্তু আমার বাবা তো আমাকে মানে উনিও তাই মানে ঘুষি মেরে উনিও তাই হয়ে গেছে, হ্যাঁ মানে উনিও নার্ভাস হয়ে গেছে যে এটা কি হইল। তো পরে ডাক্তার কাছে নেয়, ব্যান্ডেজ ট্যান্ডেজ করাইলো। করানোর পর পরে পরদিন সকালে আমাকে মানে আমার দাদু বকাঝকা করতেছে, আমাকে সকালে আমাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আমাদের দাদুদের বাড়িতে নিয়ে আমাকে আবার এসে মানে ওই গাবের সোয়া আছে না ভাইয়া, গাবের সোয়া কেটে নিছে, কেটে নিয়ে আমাকে যে মানে এমন মারা মারতেছে। কিন্তু সবাই ধরতে আসে, মানে আমার বাবা কি বলবো যে যখন রাগ উঠে তখন কাউকে মানে না। যে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার বাবার উপর ক্ষুব্ধ হইয়া আমি তখন বিষ খাইছি, বিষ খেয়েছি। আমি তো আমি ভাবলাম যে আমি মরে যাবো, আমি আমি আর জীবন চাই না। যাই হোক, আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে এখন আমার বাবা আমাদের টোটাল সংসারে আমাদের সংসার খবর নেয় না। তো যাই হোক, আমাদের আমার নানার বাড়ি থেকে আমাদেরকে দেখাশোনা করে, আমাদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার। এক পর্যায়ে আমি চিন্তা করলাম, ওই ক্লাস নাইনে পরীক্ষা দেওয়ার পরে আমার লেখাপড়া হয়নি, চিন্তা করলাম যে ও যে আমি ঢাকা যাই, ঢাকা গিয়ে আমি হয়তো একটা চাকরি বাকরি করলে আমার মাকে আমি সুন্দরভাবে রাখতে পারবো।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি ক্লাস নাইনে পড়ি, তখন আমার বয়স ছিল 17-18 বছর বয়স, 2000 সালের কথা। তো আমি ঢাকায় আসি, বসুন্ধরা নদ্দা বাজার, আমার এক মানে খালার বাসা, মেজ খালার বাসা। আমি ওইখানে আসি, আসার পরে বনানী বাজার, খালাতো ভাই খালু থাকে ওখানে, একটা ফার্মেসি আছে ওনাদের। আমি আমার খালাতো ভাইকে বললাম, ভাইয়া আমার তো এই অবস্থা। তো বলে যে ঠিক আছে, আমি মানে ওই হাবিব মেনশনের যে মানে সাইরা ফার্মেসি এটা দোতলায়, উনি আবার একটা সেলুন নিছে, ভাড়া সেলুন নিছে 2 বছরের কন্ট্রাক্টে। যে ওইখানে একটা ম্যানেজার আছে, ঠিক আছে ম্যানেজারটাকে আমি বাদ দিয়ে আমি তোকে ওইখানে, তুই এখানে দোকানটা চালাবি আজকে থেকে। তো আমাকে দায়িত্ব দিল যে ক্যাশের যে দায়িত্বটা, আমি মানে বসে ওই যে কাস্টমার আসতো, হ্যাঁ মানে এগুলো হিসেব নিকাশ করতাম। টোটাল আমি আমার কি বলবো, আমি আমার খালতো ভাই, আমার মা আমার ঢাকা আসার সময় বলল যে মনে অন্তত একটা বিশ্বাস রাখবি, বিশ্বাসটা হলো এই যে সততা বিশ্বাস, এটা যুগিয়ে যদি চলতে পারস হয়তো জীবনে কিছু একটা করতে পারবি, তো কোথাও হয়তো ঠকবি না। হ্যাঁ আমার কথাগুলো তুই স্মরণ রাখবি।
মার চোখটা তখন কি ছিল, ভালো ছিল নাকি?
না আমার মা তখন চোখে দেখতো না, পাশাপাশি মানে ওই চোখে টোটাল দেখতে না মানে নষ্ট হয়ে যায়। পরে আস্তে 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 মানে ওনার বাকি চোখটা তো মানে ওই চোখের কারণে, এক চোখের কারণে বাকি চোখে আস্তে আস্তে কম দেখতে থাকে। পরে করলাম কি, আমি ঢাকায় আসি, যাও খালাতো ভাইয়ের দোকানে আমি চাকরি নিই। আমি রাত্রে ওইখানে সেলুনে ঘুমাইতাম, সকালবেলা উঠে সেলুন টেলুন পরিষ্কার করতাম, করে আমি ওখানে বসতাম সকাল 9টা থেকে আপনার রাত্রে 9টা-10টা পর্যন্ত ওখানে আমি দোকানে দোকানদারি করতাম। তো আর রাত্রে তখন যখন কারিগররা চলে যেত তখন আমি আবার সব পরিষ্কার করে তা আমি আবার ওখানে ঘুমিয়ে পড়তাম খাওয়া দাওয়া খেয়ে।
আচ্ছা,
তো আমি আমার খালা বাসায় খুব কম যেতাম। আর হলো কি ভাইয়া, দুপুরবেলা যে খাবারটা আনতো আমার ভাইয়া ওটা খেতাম, সকালবেলা হোটেলে নাস্তা খেতাম, আর রাত্রে বেলা ওই যে এক মহিলা মানে বাটিতে করে ভাত আনতো, তো মানে ওটা খেতাম। তো মাস 3-4 যাওয়ার পরে আমি করলাম কি, আমার মানে আমার ভাইয়া আমাকে বলে যে এই যে দোকানের যে অ্যাডভান্সটা, ওই অ্যাডভান্সটা আমার মানে উনি কিছু দিছে এবং 1,00,000 টাকা নাকি আমার ওই খালাতো বোন থেকে নিয়ে দিছে, হ্যাঁ খালাতো বোন পাবে। তো আমি 3-4 মাসে আমি ওনার টাকাটা তুলে দিই, খালাতো বোনের টাকাটা মানে উসুল হয়ে যায়। যাই হোক, এই 2 বছরের ভিতরে আমি আমি আমার মায়ের জন্য আমার খালাতো ভাইয়ের হাত থেকে মানে হাত ধার দিয়ে আমি আমার আমার বেতন ধরা হয় 3,000 টাকা আমার খালাতো ভাই। আমার
পড়াশোনা কি তখন বন্ধ হয়ে গেল?
জি, টোটাল বন্ধ।
তো আমার এই সময়টা কি বাবার সঙ্গে সম্পর্ক নাই?
না, বাবার সাথে টোটাল আমি তখন থেকে আমার বাবা
মানে তখন আপনারা কোথায়, মামার বাসাতে?
না, আমি ঢাকাতে।
আপনি ঢাকাতে? কিন্তু
আমি ঢাকাতে, আমার মা কিন্তু ওই যে আপনার ওখানে।
আর বাবার সাথে?
বাবার সাথে বলতে উনি ওই যে আমাদের ঘাটার আগে মানে যে কি বলবো কাতারি আছে না, কাতারি পাশে একটা মানে দোতলা ঘর আমার নানারা তুলে দিছে, ওখানে উনি থাকতেন।
আর আপনার বাবা আলাদা
থাকতো? আর আমার বাবা থাকতো আমার দাদুদের ঘরে।
আপনার বন্ধুরা কোথায় থাকতো?
আমার বন্ধুটা আমার মায়ের কাছে থাকতো।
মায়ের কাছে থাকতো, ওকে।
তো আমার মাকে মানে যে বেতনটা পেতাম, বেতন থেকে আমি আমার ভাইয়াকে বলতাম যে আমার মায়ের কাছে আপনার টাকাটা পৌঁছাই দেন, উনি হয়তো বাজার সদাই সদাইতে অনেক কষ্ট করে। তো এইভাবে আমি ওইখানে 2 বছর থাকি। এর ভিতরে হয়তো আমার মনে আছে যে আমি 2-1 বার বাড়িতে আসি আমার মাকে দেখার জন্য। যাই হোক, এক পর্যায়ে না আমার খালতো ভাই দোকানের মানে যে কন্ট্রাক্টটা ছিল ওই কন্ট্রাক্টটা শেষ হয়ে যায়।
আচ্ছা,
হওয়ার পরে এখন আমি তো আবার বেকার। হ্যাঁ, তো পরে আমি বাড়িতে চলে আসি। তখন ভাইয়া কি বলবো, আমার আমি আমার খালাতো মানে খালাতো বোন বাসায় গেছি, রুমাপা বলবো, ওই রুমাপার বাসায় গেছি। আমি এত সুন্দর ছিলাম, হ্যাঁ, আপনার অনেক মোটামুটি স্বাস্থ্যবান ছিলাম। তো আমাকে দেখে বলে যে তোকে তো ফরেনিয়ারদের মতো দেখতে লাগে। হ্যাঁ, ফরেনিয়ারদের মতো দেখতে লাগে। আচ্ছা, যাই হোক, আমি বাড়িতে আসি। আসার পরে তো আমি বাড়িতে থাকলাম। থাকার পরে তো আমার এদিকে এর ভিতরে আমার মেজো মানে সেজমামা গিয়েশ মামা উনি দক্ষিণ কোরিয়া যায়। তখন কিন্তু ফোনের যোগ ছিল না, মোবাইল ফোনের যোগ ছিল না। তো দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে উনি আমাদের সাথে কথা বলার জন্য তো করলো কি, আমাদের তখন ফোন ছিল না, তো ওই একটা আইডি ফোন ব্যবহার মানে মানে ফোনের ব্যবসা করতো আমাদের ওইখানের এক লোক, তো ওই ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলতো। আর তাছাড়া আমার মামারা 4 ভাই 4 বোন, তার ভিতরে আমার মনে হয় তাদের দিক দিয়ে আমার মামাদের দিক দিয়ে যে সবচেয়ে অসহায় হচ্ছে আমার মা। মানে আমার মা আমার বাবার সংসারে কোনোভাবে শান্তি পায়নি। আমার বাবা মানে আমার মাকে আমার নানারা আমার বাবাকে খুশি করার জন্য প্রচুর প্রচুর টাকা দিছে।
আচ্ছা,
কিন্তু ওই টাকা মানে তারপরও তা মানে আমার মা মানে বাবা আমার মায়ের সাথে ভালো আচরণ করতো না, ভালোভাবে সংসার করতো না। যাই হোক, এক পর্যায়ে আমাদের সাথে আমার সাথে কথা বলে আমার মামা আমাকে ফোন করে যে লেখাপড়া তো করলি না, তো এখন কি করবি? তো বললাম যে মামা আপনি যা ভালো মনে করেন তাই করেন। বলে যে তুই বিদেশ আসবি? আমি বললাম যে হ্যাঁ আপনি, হ্যাঁ আমি বিদেশ আসবো। তো বলে যে আমি তোর মানে ভিসার ব্যাপারে আমি চেষ্টা করতেছি, তো এই আমি তোর আব্বাকে বলবো ফোনে, বলবো যে বুঝিয়ে বলবো যে তোকে পাসপোর্ট টাসপোর্ট করে রেডি করে দিতে, তুই বিদেশ চলে। বললাম যে ঠিক আছে মামা, আমি তো অনেক খুশি কথাগুলো শুনে, মামার কথাগুলো শুনে যে আমাকে আমার হয়তো বিদেশ যাব, এই ধরনের একটা চিন্তাধারা। আমি অনেক বড় আকার মানে আয় রোজগার করবো।
মনের ভিতরে একটা স্বপ্ন তৈরি,
স্বপ্ন তৈরি হলো। যাই হোক, আমার বাবা আমার সাথে কথা বলে বলার পরে বলে যে ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলে আমি তোকে জানাবো। বা হ্যাঁ, আমার মাও রাজি ছিল যে আমাকে বিদেশ আমার মামা যেন বিদেশ নিয়ে যায়।
আচ্ছা,
কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আমার বাবার এত এত সম্পত্তি, আমার বাবার উচিত ছিল যে যে উনি চেষ্টা করে যে এখন তো আমি বেকার হয়ে গেছি, বেকার হওয়ার পর আমি আমার খালাতো ভাইয়ের দোকানে 2 বছর চাকরি করছি, আমার ভিতর কোনো খারাপই দেখতে পাইনি, আমার কোনো ব্যাড রেকর্ড পাইনি, তো আমাকে উচিত ছিল যে উনার খরচে আমাকে বিদেশ পাঠানোর। কেননা আপনার মনে করেন একটা রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা যদি তার ছেলে বড় হয়, হ্যাঁ, অন্তত সেই রিক্সাওয়ালা চিন্তা করে যে তার ছেলেটাকে একটা কোন একটা কর্মধরাই দেখ। কিন্তু আমার বাবার বাবার প্রতি এই ধরনের মানে মন মানসিকতা আমার বাবার ছিল না।
ওকে,
তো যাই হোক, অনেক মানে আমার মামা আমি আমার ভাগ্য বলতে হবে, আমার মামাকে আমাকে বলছে বা চেষ্টা করছে। তো আমার বাবাকে বলে যে দুলা ভাই, এই আরিফকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দেন, আপনি শুধু পাসপোর্টটা করে দেবেন, পাসপোর্ট কাগজপত্র করে দেবেন, হ্যাঁ যা লাগে এগুলো করে দেবেন, আর বিষয়টা সমস্ত খরচ আমার। তো আমার বাবা বলে না, একে তো তুই নিয়ে গেলে দেখা গেছে দক্ষিণ কোরিয়া তখন 5-6 লাখ টাকা খরচ হতো, তো তুই যদি নিয়ে যাস দুদিন পরে চলে আসবে, তো টাকাগুলো নষ্ট হইব এই সেই। মানে আমার বাবাকে বাবা কোনোভাবে রাজি না। আমার বাবা বলে যে যে টাকা দিয়ে তুই একে বিদেশ পাঠাবি, বিদেশ নিবি, সে টাকাটা তুই আমাকে দে, আমি ব্যবসা বাণিজ্য করবো, আমার মামাকে বলে।
আপনার বাবা?
বাবা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আর একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.3। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06 এ। আর যারা জীবনের গল্প বলতে চান এখানে, জীবনের গল্প যে কোনো বিষয় নিয়ে হতে পারে, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন ফোন থেকে, সেই অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
12:06, প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আরিফ তার জীবনের গল্প বলছে। আরিফের কাছে আবারও ফিরতে চাই। যারা ওকে দেখতে চান, প্লিজ যেটা করবেন, আমাদের ফেসবুকে চলে আসবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং আমাদের পেজটি আছে আর জি কিবরিয়া নামে। ওকে ফাইন, আরিফ তারপর কি হলো? আপনার বাবা আপনার মামাকে বলছিল যে টাকাটা তাকে দিয়ে দাও।
জি,
তারপর
আমার বাবার মানে কথাগুলো শুনে মানে আমার মনটা এতই খারাপ হলো যে মানে বলার মতো না। তো আমি করলাম কি, আমি চিন্তা করলাম না, আমি আবার ঢাকা চলে যাই, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি ঢাকায় আসি, আসার পরে খালা বসায় আসি, সেখান থেকে আমি খালাতো ভাইয়ের দোকানে আসি। আসার পরে আমার খালাতো ভাইকে বললাম যে ভাইয়া আমি এখন কি করব, আমি তো বেকার হয়ে গেছি। পরে ওইখানে খালাতো ভাইয়ের দোকানের পাশের দোকান আপনার লাকি ব্রেড আলমগীর ভাই, উনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জে।
জি,
তো উনি বলে যে অমুক অমুক জায়গায় মানে ওখানে আমার এক পরিচিত লোকের, ওনাদের বাসায় সিকিউরিটি গার্ডের প্রয়োজন, তুমি করতে পারবে কিনা? আমি বললাম ভাইয়া সিকিউরিটি গার্ড না, আমি যে কোনো চাকরি পেলে করব। তো আমি ওই বাসায় আসার পরে আমি ওনাদেরকে বলছি যে এই ব্যাপার, যে আলমগীর ভাই আমাকে পাঠাইছে। তো তারপর ওখানে আমাকে বললো যে এমন এমন, এখানে তুমি ডিউটি করবা এই সকাল থেকে মানে সারা দিনে ওখানে ডিউটি করতে হবে। হ্যাঁ, রাত্রে ওখানে শুয়ে নিচে একটা চৌকি ওখানে ঘুমানোর ব্যবস্থা আছে, ওইখানে ঘুমাইবা, আর তিন বেলা খাবে মানে আমাদের কাছে, আর মাসে তোমাকে বেতন ধরা হবে 2600 টাকা।
2600 টাকা?
জি।
কত সালে এটা?
এটা তখন 2001 এর কথা।
2001 সালে?
জি, 1 সালের কথা।
ওকে,
যাই হোক, তো আমি এখানে চাকরি করতে থাকি। এক মাস গেল, দু মাস গেল, এখানে আমি প্রথম মাসের বেতন পাওয়ার পরে আমি আমার মার মানে যে বেতনটা পাইছি সেটা তখন ভাইয়া, তো আমি করলাম কি, রেস্টিরি অফিসে রেস্টিরি করে আমি আমার মায়ের জন্য ঠিকানা দিয়ে আমার মায়ের জন্য টাকা মানে আমার
মানি ড্রপ
করলাম। হ্যাঁ, টাকাগুলো পাঠাই দিই। তখনই শুনতাম যে ওই যে বাইরের মালিক পাটারি সাহেব, ওনার কিডনির সমস্যা, তারপর ওনার হার্টের সমস্যা, এ নিয়ে মানে ওনাকে হাসপাতালে নিয়ে যায় আনে, এক পর্যায়ে ওনাকে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া নিয়ে যাবে।
আচ্ছা,
যাই হোক, আমাকে ওই পাটারি সাহেবের ছোট শালা বাবুল ভাই, তারপর ওনার শালাদে আরো আরো শালাদের নাম হচ্ছে মোস্তফা ভাই, এই দুজনে আমাকে বললো যে তোমাকে আমাদের সাথে ইন্ডিয়া যেতে হবে।
কত সালে এটা?
এটা 2001 এর মানে শেষ দিক দিয়ে,
মানে জয়েন করার এক বছরের মধ্যে।
হ্যাঁ, শেষ দিক দিয়ে। কেন আমাকে ইন্ডিয়া যেতে হবে? বলে যে আমাদের দেখাশুন করার জন্য বাজার মানে অনেক প্রসঙ্গ দেখাইলো যে বাজার করতে হবে বা এই সেই। আমি ভাবলাম হয়তো আমার মালিক আমাকে বলছে আমাকে ইন্ডিয়া নিয়ে যাবে। ঠিক আছে, আমার পাসপোর্ট করাইলো, আমার মানে বায়োডাটা পরিবর্তন করলো।
আচ্ছা,
বায়োডাটা বলতে আমার মানে যে অ্যাড্রেসটা পরিবর্তন করলো, সেটা হলো যে আমার কিন্তু প্রকৃত গ্রামের বাড়ি হচ্ছে মানে নোয়াখালী লক্ষ্মীপুর চার নং চরোইতা, ঠিক আছে নি, বা পোস্ট জিএমহাট, কিন্তু এই ঠিকানার অনুযায়ী ঠিকানাটা পরিবর্তন করে তারা করলো কি, এখান থেকে আমাকে চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে দিল, মানে যে কমিশনার সার্টিফিকেটটা, কিন্তু ওই সার্টিফিকেটে তারা ঠিকানা দিল আমার বাবা হচ্ছে হাজি শহীদুল্লাহ পাটোয়ারির বাবা, হাজি নুরুজ্জামান পাটোয়ারি, এবং আমার ভাই হচ্ছে যার কিডনির সমস্যা, হাজি শহীদুল্লাহ পাটোয়ারি। আমার ঠিকানা হচ্ছে মানে যে ওনাদের ঠিকানা দিয়ে দিল।
এইচএস গুলো কেন করতেছিল?
কেন করতেছে আমি নিজে বুঝি না, মানে বললো যে ওনাদের সাথে যাব, তখন আমি সাই দিলাম যে আমার হয়তো দেশের বা এখন আমার দেশে যেতে মানে এগুলা কাগজপত্র গুলো আনতে হলে সেলমান সার্টিফিকেট আনতে হবে,
সময় লাগবে অনেক বেশি,
অনেক বেশি সময় লাগবে। এই কারণে তারা আমার ঠিকানা গুলা পরিবর্তন করে তাদের ঠিকানায় মানে আমার আমাকে মানে বললো যে আমি তাদের ঠিকানায়। তখন একটা ঈদের সময় ছিল, চার পাঁচ দিন পরে ঈদ আনুমানিক, তো আমি বললাম ঠিক আছে তারা মানে ঈদের পরে যাবে এই ধরনের একটা সিদ্ধান্ত। এর ভিতরে আমার পাসপোর্ট টাসপোর্ট করে নিচ্ছে, দাদার পাসপোর্ট করছে।
এর আগে কি আপনার সঙ্গে কোনো ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা
কিছুই হয়নি? টোটাল কিছুই হয়নি। তো পরে আমি বললাম যে দেখেন আমি ঈদের আগে সানরাইজে আমি বাড়িতে যেতে চাই, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আমার মাকে দেখতে খুব ইচ্ছে করে, দুদিনের জন্য আমি বাড়িতে বেড়াই আসি। বলে যে না যাওয়া যাবে না, তারা আমাকে যেতে দিল না, মানে তাদের কথা অটো দিয়ে যেতে পারবো না। যাই হোক, তারপরে দেখি যে আমার প্রতি তাদের আদর যত্ন অনেক দিন দিন বেড়ে যেতেছে, মানে এই কয়েকদিনের ভিতরে।
ওকে,
তো বাসায় দেখলাম যে বাসায় ডেকে নিয়ে যায়, সোফা রুমে বসায়। আমি কখনো এই পর্যন্ত চাকরিতে আসার পর থেকে আমি কখনো মানে আমি ওনাদের সোফাতে বসার মতো সাহস পাইনি, বা কখনো ডাকাও নাই। আমাকে সোফাতে বসে নুডলস পাকায়, সন্ধ্যাবেলা নুডলস পাক করে আমাকে দেয়, এবং আমার সাথে অনেক ভালো মন্দ মানে খুব ভালো 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 কথা বলে।
ওকে,
এবং আমাকে বাণিজ্য, তখন বাণিজ্য মেলা ছিল, বাণিজ্য মেলাতে নিয়ে যায়। পরে আমাকে করলো কি, আসার সময় আমাকে 1200 টাকা দিয়ে আমাকে একটা শার্ট কিনে দেয়। তখন তো আমি মানে 1200 টাকা দিয়ে আমার সামনে যখন শার্ট কিনে দিল, আমি তো অনেক খুশি যে আমার জীবন হয়তো এত দামি শার্ট আমি কখনো গায়ে দিইনি। আমার বাবা আমার মা আমাকে লালন পালন করছে। আমার হ্যাঁ, আমাদের জামা কাপড় যেটা আমরা পরতাম সেটা হইলো আমার ওই যে খালাদের কাছ থেকে। আমাদের খালাদের অবস্থা মোটামুটি ভালো ছিল, খালা আমার আমার খালতো ভাইরা যে জামা কাপড় গুলো পুরাতন জামা কাপড় গুলো ফেলে দিত বা পুরান হয়ে যেত, সেগুলো গিয়ে আমার মা মানে হ্যাঁ চেয়ে নিয়ে আসতো এবং ওগুলো আমরা গায়ে দিতাম। তো আমি মানে উনি আমাকে 1200 টাকা দিয়ে শার্ট কিনে দিছে, দেওয়ার পর তো আমি অনেক খুশি। এবং আমাকে দেখতে দেখতেছি মানে তারা খুবই চোখে চোখে রাখে, চোখে চোখে রাখে বলবো, আমার সাথে সব সময় মানে আমার আশেপাশে একজন লোক থাকে এমন অবস্থা। তো ঈদের দুদিন পরে তারা ইন্ডিয়া যাবে।
আচ্ছা,
এখন কিভাবে যাবে? তারা গাড়িতে যাবে বেনাপোল হয়ে। হ্যাঁ, তো তারা আপনার কলাবাগান থেকে টিকিট কাটলো সব, আমরা মানে পাটারি সাহেব, আমি পাটারি সাহেব, পাটারি সাহেবের ছোট বউ আর হলো আপনার পাটারি সাহেবের ছোট শালা।
ওকে,
তো বেনাপোল নামি, বেনাপোল নামার পরে বেনাপোল থেকে সেখান থেকে পাসপোর্ট টাসপোর্ট ওইখানে কাস্টম টাস্টম হয়ে এই হরিদাসপুর মানে জায়গাটার নাম হরিদাসপুর ধরে, এখান দিয়ে বনগাঁ হয়ে আপনার শিয়ালদাতে গিয়ে মানে কলকাতায় গেলাম জীবনে ফার্স্ট।
ওকে,
কলকাতায় গিয়ে ওনারা ওইখানে নূর গেস্ট হাউস, নিউ মার্কেটের পাশে নূর গেস্ট হাউস নামে একটা গেস্ট হাউস ওখানে, তো সেখানে দুদিন থাকলো। থাকার পরে তারা সেখান থেকে বলে যে তারা মাদ্রাস যাবে।
মাদ্রাস?
হ্যাঁ, মাদ্রাস যাবে। করলো কি, আমাকে সাথে নিয়ে হাওড়া স্টেশন থেকে টিকিট কেটে আনলো, করমন্ডল ট্রেনের টিকিট কেটে আনলো। তো যাই হোক, আমাদের যেদিন যাওয়ার কথা পরে ওই দিন আমরা ট্রেনে উঠি। আমাদের যেতে যেতে ভাইয়া 2 রাত 1 দিন সময় লাগে ট্রেনের ভিতরে।
আচ্ছা,
এতটা দূর। তো আমরা ওখানে মাদ্রাস গিয়ে পৌঁছি, পৌঁছানোর পরে ওনারা করলো কি, একটা সিএনজি নিল, সিএনজি নিয়ে গ্রিমস রোড গেল, জায়গাটার নাম মানে গ্রিমস রোড ধরে। ওখানে গিয়ে বাংলাদেশি ওনাদের পরিচিত কিনা আমি জানি না, মানে ওনারা যাদের বাসায় উঠলো ওনারা মানে বাংলা কথা বলতে পারে।
আচ্ছা আচ্ছা,
তা আমি হিন্দি ভাষা বুঝি না তখন। যাই হোক, আর যখন আমি মাদ্রাজে গিয়ে দেখি, তখন সেখানে গিয়ে দেখি যে সবাই অন্যভাবে কথা বলতেছে, অন্য ভাষায় কথা বলতেছে, কেরালা ভাষা। আমি মোটেও বুঝি না, মানে মুখের দিকে হা করে চেয়ে থাকি কে কি কি বলে। তো পরে ওই লোকের কাছে উঠে, উঠার পর ওই লোকরা মানে আমাদেরকে মানে ওই পাটারি সাহেবকে ওখানে একটা বাসা নেয়, ওখানে বাসা নিয়ে বাসাতে উঠলাম। উঠার পরে তারপর দিনে পাটারি সাহেবকে অ্যাপোলো হসপিটালে অ্যাডমিট করা, ভর্তি করা হয়।
আচ্ছা,
এর ভিতরে পাটারি সাহেবের ডায়ালিসিস হয়, 7 সপ্তাহের আগে মাথায় ডায়ালিসিস করতে হয়। তো আমিও সাথে যাই, সাথে গিয়ে ওই পাটাল সাহেবের যখন ডায়ালিসিস হয় তখন প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে ওই ডায়ালিসিস করতে, তখন আমি হাত পা টিপি ওখানে গিয়ে সময় দিই। যা হোক, আর আমার কাজ ছিল ওনাদের বাজার করে দেওয়া, আর পাটালি সাহেবকে নিয়ে মসজিদে যেতাম, নামাজ পড়তাম, এ ছিল আমার নিত্য মানে দৈনন্দিনের কাজ।
জি,
তো এইভাবে যেতে থাকে 10-15 দিন পার হয়ে গেল। পরে 10-15 দিন যাওয়ার পরে আমাকে বলে যে তোমাকে কিছু চেক আপ করতে হবে, পাটালি সাহেবের শালা বলে।
চেক আপ করতে হবে?
হ্যাঁ, চেক আপ করতে হবে।
কিসের চেক আপ?
কি যেন আমাকে চেক আপ করতে হবে। আমি বললাম কেন চেক আপ করতে হবে? বলে যে ফাটারি সাহেবের অপারেশনের সময় তোমার যদি ব্লাড দেওয়ার প্রয়োজন হয় তখন তুমি ব্লাড দিতে পারবে কিনা। বললাম না, আমার ভয় লাগে ভাইয়া, দিতে পারবো না, আমি চেক আপ টেক আপ করাবো না। বলে যে আমরা তোমাদের জন্য এত কিছু করলাম, তোমাকে নিয়ে এত কিছু ভাবলাম, দেখো তুমি সাধারণ রক্ত এক ব্যাগ রক্ত দিতে পারবে না যখন ওনার অপারেশনটা হবে। বললাম না, আমি পারবো না। পরে বলে যে ঠিক আছে, যদি প্রয়োজন হয় তখন তোমার থেকে নিব, আর যদি প্রয়োজন না হয় তখন নিব না, কিন্তু তুমি চেক আপটা করো রক্ত নেওয়ার আগে, মানে কিছু চেক আপ করাতে হয় তোমার শরীরে কোনো রোগ জীবাণু আছে কিনা সেটা ডাক্তাররা দেখতে চায়। তো এই বলে আমাকে বুঝতে দেওয়ার পর আমি হ্যাঁ আমি তখন ডাক্তার কাছে যাই। তো সেই ডাক্তারটার নাম হচ্ছে শুভরাও, ডাক্তার শুভরাও।
শুভরাও?
হ্যাঁ, শুভরাও। তো ডাক্তার শুভরাও আমাকে সিরিজ দিয়ে রক্ত নেয়।
জি
হ্যাঁ, রক্ত নিয়ে আবার এটা রিপোর্ট আসে 2-3 দিন পর, এটা রিপোর্ট আসে, রিপোর্ট আসে, রিপোর্টে নেগেটিভ আসে, মানে ভালো রিপোর্ট আসে, মানে পজিটিভ কোনো মানে রিপোর্ট আসে না।
আচ্ছা,
তো এভাবে দেখলাম যে আমাকে আমাকে মানে অনেকগুলো টেস্ট করাইতেছে করাইতেছে। আমি তো মানে যখন সুই দিয়ে মানে সুই দিয়ে আমাকে টেস্ট গুলো মানে আমার শরীর থেকে রক্ত নেয়, ঠিক আছে, নিয়ে আমি বললাম না আমি আর পারবো না, ঠিক আছে আমার দ্বারা এসব আর হবে না, আমাকে এখনই দেশে পাঠাই দেন, আমি দেশে চলে যেতে চাই। বলে না, তোকে এত টাকা খরচ করে আমরা এখানে আসি, তোকে দেশে চলে যাওয়ার জন্য তোকে এখানে থাকতে হবে, আমাদের সাথে থেকে আমাদের সেবা করতে হবে।
মানে এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে আপনার মধ্যে, এবং একই সাথে আমাদেরও তৈরি হচ্ছে যে কেন ওকে এইভাবে টেস্ট গুলা করছে, এবং যেখানে একজন অসুস্থ রোগী। ওকে, বলুন তারপর।
পরে এক পর্যায়ে মানে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে, আমি তাদের সাথে প্রতিনিয়ত আমি তর্ক করতে থাকি।
আচ্ছা,
আমি আর মানে টেস্ট করাবো না। হ্যাঁ, কেন আমি টেস্ট করাবো, ঠিক আছে, নিয়ে আমি ডাক্তারকে বলবো ডাক্তার আমি টেস্ট করাবো না, আমি হ্যাঁ আমি শুধু এক ব্যাগ রক্ত দেওয়া মানে রক্ত দেওয়ার জন্য কি আমাকে এতগুলো টেস্ট করাইতে হবে, এবং কি আমার মানে যে টেস্ট গুলো করা ভাইয়া আমার শরীর থেকে এক সিরিজ করে রক্ত নেয়, হ্যাঁ আমার প্রচন্ড খারাপ লাগে।
ওকে,
তো এক পর্যায়ে তারা আমাকে প্রচন্ড ধরনের মারধর করে, হাতের কাছে যা পাইছে।
মারধর কেন করলো?
আমি যে তাদের কথা উপেক্ষা করতেছি, তাদের সাথে তর্ক করতেছি, ঝগড়া করতেছি প্রতিদিনে, এখন তাদের সাথে আমার আর ভালো সময় কাটতেছে না, মানে কি বলবো ভাইয়া, হাতের কাছে যা পাইছে, খুন্তি বলেন ভাত তরকারি পাক করার জন্য হাতের কাছে খুন্তি মুন্তি যা পাইছে তা দিয়ে আমাকে প্রচন্ড মারধর করছে, এবং আমার নাকে নাকের মধ্যে এমন জোরে ঘুষি মারছে ভাইয়া, আমার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে ভাইয়া, কি বলবো, আমার চোখের পানিতে রক্তে সমস্ত ক্লোর মানে ভেসে গেছে, আমি কাঁদতে 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 ওইখানে ঘুমিয়ে পড়ি ভাইয়া। এক পর্যায়ে তারা আমাকে আবার বুঝায় যে দেখো তুমি এই ধরনের পাগলামি করো না, এই আমরা যেভাবে বলবো সেভাবে তুমি চলো, যদি চলো তাহলে তোমার ভালো হবে, আর যদি না চলো তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আমি তো তাদের কথা শুনে অনেক ঘাবড়ে যাই, কি বলে তারা। পরে বাড়িতে আসার জন্য অনেক ছটফট করি আমি, তারপরও আমি বলি যে ভাইয়া আমার পাসপোর্টটা দিয়ে দেন, গাড়ি ভাড়া দেওয়া লাগবে না, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি যে কোনো ভাবে হ্যাঁ হোক আমি দেশে চলে আসবো। যখন আমি পাসপোর্ট চাই টাকা মানে দেশে আসার কথা বলি তখন আমাকে মারে, এভাবে পরপর আমাকে 4 দিন তারা মারছে। তো মারার এক পর্যায়ে তখন আমাকে বলে যে পাটোয়ারি সাহেবের কিডনি তোকে এখনই মেরে মানে মারার পরে, আমি যখন কে মানে কান্নাকাটি করতেছি, পাটোয়ারি সাহেবের বউ মানে যে পরিবার ছোট পরিবার ওইখানে আমাদের সাথে গেছিল ইন্ডিয়াতে, উনি বলে আমার বুকের পেয়ে মানে বসে পাড়া দিয়ে বসে বলে এখন এই চাকু দিয়ে কেটে তোর শরীর থেকে কিডনি বের করে নিব, তুই যদি আমাদের কথা মতো চলস তাহলে তোর ভালো হবে, যদি না চলস এখন তোর শরীর থেকে আমরা কিডনি বের করে নিব আর তোকে মেরে ফেলে দেবো, এখানে ফেলে রেখে যাবো। আমি কথা শুনে তো আমি মানে আমার সমস্ত আকাশ পাতাল যেন এক হয়ে গেল, আমি বলি কি বলে মানে মা বাবা বলে অনেক কান্দতে থাকি ওইখানে। এরপর কিছুদিন গেল, কিছুদিন গেল, যাওয়ার পরে আমাকে আবার জোর করে নিয়ে টেস্ট করায়। করানোর পর আমার প্রায় মানে ধপায় ধপায় আমার 16টা টেস্ট হয়। 16টা টেস্ট তারা করায়। করানোর পরে এখন তো আমার ভালো টিকতেছে না, আরো বলে যে আমাকে চাকু দিয়ে কেটে আমার কিডনি বের করে নেবে। আমার মনে যেন কেমন একটা ক্ষুদনুদ শুরু হয়ে গেছে যে হ্যাঁ, আমি কাদের খপ্পরে পড়ছি, আমি এখানে কেন আসলাম, আমাকে আমি কি করবো এখন। পরে একদিন এরকম আমি বাসা থেকে না বলে আমি চলে যাই, মানে আমি চিন্তা করি যে আমি যে কোনো ভাবে আমি এখান থেকে তাদের কাছ থেকে চলে যাব। তো আমি ওই পাসপোর্ট ছাড়াই আমি জানতাম তো যে আমার আশেপাশে আমি মানে যতটুকু যোগ জিজ্ঞাসা করলাম যে আমাকে বাংলাদেশে যেতে হলে কি করতে হবে, বলে যে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না, তাহলে আপনাকে পুলিশে ধরবে। পরে আমি যা হোক আমাকে পুলিশে ধরলে ধরক, আমি এই ভেবে আমি পাসপোর্ট ছাড়া আমি বাসা থেকে আমি চলে যাই। মানে বাসা থেকে আমি তো চিনি না কিছু, বের হয়ে হাঁটতে 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 আমি ওখানে আপনার জায়গাগুলোর নাম ভুলে গেছি, যা হোক আমি হাঁটতে ওইখানে ওই মাদ্রাজের ভিতরে আমি হাঁটতে থাকি। মানে অচেনা, আমি আমার দু চোখ যেদিকে যাইতেছে আমি সেদিকে যাইতেছি। এইভাবে আমার সারাদিন পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর আমি রাত্রে তখন 10টা 11টা আমি ভাবলাম আমি আমি কিভাবে যাব, আমি কারো কথাবার্তা বুঝি না, কারো মানে আমি যে কারো সাথে কারো কাছ থেকে সাহায্য চাইব যে আমাকে আপনারা সাহায্য করেন, আমি আমাকে দেশে আমি এই সমস্যার ভিতরে পড়ছি, আমাকে আপনারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন। আমি মানে কারো কাছে বলার মতো আমার কোনো ক্যাপাসিটি ছিল না, আমি কারো ভাষা বুঝি না এবং আমার ভাষা কেউ বুঝে না, আমি যে কথাগুলো বলি আমার ভাষা কেউ বুঝে না আমি, হ্যাঁ এমন অবস্থা। পরে এক পর্যায়ে প্রায় রাতের 10টা 11টা হয়ে গেল, আমি যেন কোথায় চলে গেছি আমি নিজেও বলতে পারবো না যে আমি কোথায় আছি। এখন ভাবলাম যে আহারে আমার কি হবে আর আমি কোথায় আছি। তখন ভাবলাম না আমি হয়তো এই অ্যাপোলো হসপিটালে ডাক্তার শুভর আমি ওনাকে গিয়ে যদি আমি বিস্তারিত কথাগুলো আমি বুঝিয়ে বলতে পারি তাহলে সেটা আমার কাছে বেটার হবে। তা আমি করলাম কি, এখানকে যতটুকু সম্ভব আমি জিজ্ঞাসা করি যে ব্রাদার অ্যাপোলো হসপিটাল হয় কোথায়, এইগুলা বললাম। মানে বলতে বলতে আমি আমাকে ওখানকার মানে যে লোকজন ছিল হ্যাঁ তো আমাকে পথ দেখা দিয়েছে হাঁটতে হাঁটতে আমি ওই অ্যাপোলোতে আসি। আসার পরে আমি ডাক্তার শুভরা যে চেম্বারটা ছিল আমি দেখলাম যে ওনার চেম্বার বন্ধ, হাসপাতালে ঢুকে দেখি। তারপর আমি যখন বের হয়ে আসি, আসার পরে হাসপাতাল থেকে বের হয়ে নেবে চেম্বারে ওখান থেকে দোতলা থেকে আমি বের হয়ে আমি নিচতলায় আসি। আসার পর হঠাৎ দেখি আমার সামনে বাবুল ভাই, ওনার চোখ অনেক গরম গরম মানে গরম বড় বড় হয়ে আছে, বড় বড় চোখে আমার দিকে তাকাইতেছে। তাকাইয়া আমাকে বলে যে তুই সারাদিন কোথায় ছিল, কোথায় গেছিস, তোকে আমরা খুঁজতে খুঁজতে হয়রান, এই বলে আমাকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাইয়া আমাকে ভাইয়া কি বলবো, বেল্ট দিয়ে আমাকে এমন মারা মারলো, আমাকে প্রচন্ড মারধর করলো। পরে আমাকে বুঝাইতেছেন দেখ আমরা তোর কাছে সত্য ঘটনা বলি যে তুই পাটারি সাহেবকে কিডনি দিবি, সেজন্য আমরা তোকে ইন্ডিয়াতে আনছি, এতদিন আমরা তোকে বলিনি যেহেতু তুই আমাদের সাথে আসবি না। আর তুই যদি এখান থেকে যদি হারাই যেতি তাহলে আমরা কার কাছ থেকে কিডনিটা পাইতাম এটা বলো আমাকে। আমি বললাম আমি আমি জীবন চলে আমার জীবন চলে গেল আমি কিডনি দেব না, আমি এত বড় কাজ করব না, আমি হ্যাঁ আমার আমার বাবা মায়ের এক ছেলে, আমার বাবা মা আমার প্রতি অনেক আশা আছে, আমার বাবা মা ভাই বোনদের ভাই বোন আমার প্রতি অনেক আশা আছে যে আমি বড় হয়ে হ্যাঁ তাদের সংসারে আমি আমার সংসারে হাল ধরবো, আমি এই ধরনের কোনো কাজ করবই না। তারা পরে আমাকে আমার কি বলবো ভাইয়া, আমার ওই যে পাটারি সাহেবের পরিবার জি উনি মোটামুটি সুন্দর ছিলেন, স্বাস্থ্য মাত্র অনেক ভালো, প্রায় অনুমানিক তখন বয়স ছিল 30-35 বছর বয়স, উনি বাবুল ভাই কি বলবো হাও মাও করে আমার পায়ে ধরে জড়াই ধরে কান্নাকাটি করতেছে যে ভাই রে তুই যদি আমাদেরকে কিডনি না দেস, পাটারি সাহেবকে কিডনি না দেস তাহলে পাটারি সাহেব মারা যাবে, পাটারি সাহেবের অগাধ সম্পত্তি অনেক জায়গা জমি ওনার অনেক টাকা পয়সা, তুই পাটারি সাহেবের ছেলে নয় মেয়ে নয়, তুই যদি পাটারি সাহেবকে কিডনি দান করস তাহলে আমরা অতি ভবিষ্যতে তোকে ছেলে হিসাবে আমরা দেখব, তোর জীবনে কোনোদিন টাকা পয়সা বা দুঃখ কষ্টের ভিতরে তোর পড়তে হবে না, তোকে আমরা এখানে থাকার জন্য একটা পাঁচতলা যে পাঁচতলা প্লাস পাঁচতলা একটা একটা তালাতে তোকে লিখিত দিয়ে দেব যে তুই এখানে সারা জীবনের জন্য ওখানে থাকবি, আর কারণ বাজারে দোকান আছে ওনাদের, ওখান থেকে একটা দোকান তোকে আমরা দিয়ে দেবো তোর পছন্দ মতো। আর তোকে ব্যবসা করার জন্য আমরা নগদ মোটা অঙ্কের একটা টাকা দেব,
ওকে
টাকা দেব, এবং সারা জীবনের জন্য তুই আমাদের আত্মীয় সহ আত্মীয়ের মতো হয়ে আমাদের সাথে থাকবি যদি রাজি থাকস। আর অতি আমি বললাম যে অতি ভবিষ্যতে দেখা গেছে আমি এই অপারেশন আমি আপনাদেরকে কিডনি দিব, দেওয়ার পর দেখা গেছে আমি অসুস্থ, আমি দেখা গেছে মারাও তো যেতে পারি। হ্যাঁ, তো বলে যে না কিডনি দেওয়া এটা একটা সামান্য বিষয়, বলে যে আমাকে বুঝাইলো মানুষের অতিরিক্ত আমাকে বুঝাইলো যে একটা কিডনি থাকে দেওয়ার মতো, হ্যাঁ মানে যেটা কোনো কাজে লাগে না, মানুষ নাকি এক কিডনি দিয়ে সে তার জীবন যাপন করে, আমাকে এভাবে বুঝাইলো। তারপর পায়ের সাইডের রগ থাকে, ওই রগ নাকি মানে কোনো অপারেশনের সময় ফাটারি সাহেবের অপারেশনের ওপেন হার্ট সার্জারির সময় পায়ের থেকে রক্ত মানে পায়ের থেকে রগ নিয়ে ওইখানে ওপেন মানে রগ বসাইছে। এই রগ গুলা এবং কিডনিটা মানে মানব শরীরের কোনো কাজে লাগে না, হ্যাঁ কাজে লাগে না, এগুলো স্পেয়ার অতিরিক্ত হিসাবে থাকে, আমাকে এইভাবে বুঝাই দিচ্ছে। আমি তারপরও আমি বললাম যে না আমি এই কাজ আমি কোনোভাবেই করব না। আমাকে বলে যে অতি ভবিষ্যতে তো যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়িস তো আমি তো আমরা তোর সমস্ত চিকিৎসার সমস্ত খরচ তোকে আমরা দিব,
আচ্ছা,
এবং সারা জীবন তোর দুঃখে কষ্টে আমরা তোর পাশে থাকবো। তারপরও আমি কিডনি দিতে রাজি না। আমাকে কি বলবো ভাইয়া, এই ভদ্র মহিলা আমার পায়ে ধরে মানে ওই জড়িয়ে অনেক কান্নাকাটি করতেছে,
জি
হ্যাঁ, এবং আমি বিশ্বাস না করাতে তারা করলো কি আমার সামনে করলো কি আল্লাহর পবিত্র কোরআন নিয়ে আসলো, এনে আমাকে বলে যে আমাদের কথাতে তুই যদি বিশ্বাস না করস তখন আমার আমাকে যে টর্চার গুলা করতেছে পাশের রুমে, কিন্তু পাটারি সাহেবের অসুস্থ অসুস্থ অবস্থা শোয়া ছিল,
আচ্ছা
পাটারি সাহেব সব শুনতেছে সব দেখতেছে, কিন্তু উনার সারা শব্দ করার মতো মানে জোরে যে কথা বলবে জোরে কথা সে অবস্থা ছিল না
হাসপাতালে, এটা ইন্ডিয়াতে,
জি ইন্ডিয়াতে, কিন্তু এই মানে মারধর যেটা হয়েছে এটা বাসাতে,
আচ্ছা
পাটারি সাহেব তখন মানে বাসাতে আনছে, ওই যে ডায়ালিসিস পর বাসায় আনে আবার হাসপাতালে নিয়ে যায়,
আচ্ছা
এভাবে চলতে থাকে আর কি। তো এটা হলো বাসার ঘটনা। পরে তারা কোরআন শরীফ ধরলো, ধরার পর ধরে আমাকে মানে কোরআন শপথ করে আমাকে বলতেছে যে আমি যে আমরা যে কথাগুলো বলছি তোমাকে যে তোমাকে তুমি যদি স্বইচ্ছা আমাদেরকে কিডনি দাও, পাটারি সাহেবকে কিডনি দাও, তাহলে এই পাটারি সাহেবের যে পাঁচতলা বাড়িটা ওই বাড়ির যে কোনো একটা তালা, কোরআন শপথ করে বলতেছি যে আমরা এগুলো তোমাকে দেব, হ্যাঁ আর অতি ভবিষ্যতে আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে আমার মানে চিকিৎসার সমস্ত ব্যয়ভার তারা বহন করবে। এক পর্যায়ে আমি হ্যাঁ তখন চিন্তা করলাম যে আমি এখান থেকে তাদের খপ্পর থেকে আমি হ্যাঁ বাঁচার মতো আর আর আমার কোনো পথ নেই। আর যদি দেখা গেছে আমি যদি মনে মনে চিন্তা করলাম যে আমি তাদের কথাতে যদি রাজি না হই, এমন আছে দেখা গেছে আমারও বর্তমানে আমার কিডনি নিয়ে তারা আমাকে মেরে এখানে ফেলে রেখে চলে যাবে,
ওকে
আমি হয়তো কোনোদিন আর আমার বাবা মা বা আত্মীয় সাথে মুখ দেখতে পাবো না, এই কথা মনে করে আমি তখন তাদের কথাতে রাজি হই
কিডনি দিতে,
হ্যাঁ কিডনি দিতে রাজি হই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকের এই মানুষটিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920, পেস্টে আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Up presents Hello 8920 Close Up. The closer, the better.
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে আরিফ তার জীবনের গল্প বলছে। কতটা নির্মম হতে পারে একটা জীবনের গল্প, শুধু সেটাই শুনছি। এই মনুষ্য জীবন কত মূল্যবান একটা জীবন, দুনিয়াতে আসা, সিস্টেমের গ্যাড়া করে পড়ে এই জীবনটা কতটা অসহায় হয়ে যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি আপনার না রাজি হয়ে কোনো উপায় ছিল না, এটাকে রাজি হওয়া বলে না, আপনি বাধ্য হয়ে ওদের কথা মানলেন। তারপর
তারপর তো ঠিক আছে, রাজি না হয়ে আমার তো কোনো আর উপায় নেই। রাজি না হলো তারা আমাকে এখানে হয়তো মেরে ফেলে, আমার কিডনি নিয়ে আমাকে এখানে রেখে মানে মেরে ফেলে রাখবে। আমি কোনোদিন আমার বাবা মায়ের মুখ দেখতে পারবো না। আর যদি রাজি হই তাহলে তো তারা বলছে যে আমাকে হ্যাঁ আর্থিক কিছু সহযোগিতা করবে এবং আমি আমার হয়তো দেশেও পুষতে পারবো। এই ধরনের একটা চিন্তাধারা আমার মাথায় আসলো। আসার পর আমি রাজি হইলাম। হওয়ার পরে ভাইয়া কি বলবো, যেদিন অপারেশন সেদিন পর্যন্ত আমাকে তারা বুঝতে দেয়নি। আমাকে বলে যে আজকে তোর ইনজিওগ্রাম হবে, ইনজিওগ্রাম নামে একটা টেস্ট আছে,
ইনজিওগ্রাম
জি, সেটা করতে বলে যে একদিন তোকে হাসপাতালে থাকতে হবে, হাসপাতালে বেডে পরের দিন তোকে রিলিজ দিয়ে দেবে। এটা বলে যে তোকে ইনজিওগ্রাম করতে হবে, যে অপারেশনের আগে ইনজিওগ্রাম করাতে হয়। তো পরে ওনাদের কথা অনুযায়ী আমি হাসপাতালে যাই, ওনাদের সাথে যাই। যাওয়ার পরে তখন পাটারি সাহেবকে হাসপাতাল মানে হাসপাতালে অ্যাডমিট ছিল উনি, তো আমাকে করলো কি ইনজিওগ্রাম করানোর জন্য আমাকে আইসিইউতে নিয়ে গেল। তো আমাকে ওই একটা রুম মানে ওখানে সাধারণ মানুষের ঢোকান এসে শুধু ডাক্তাররা ঢুকতে পারে এই ধরনের। তো ওখানে নিয়ে গিয়ে আমি মানে সুস্থ মানুষ ঠিক আছে না, আমাকে একটা বেডে দিল। দেওয়ার পর আমার জামা কাপড় পরিবর্তন করালো, হাসপাতালের একটা জামা মানে ড্রেস দিল। কিছুক্ষণ পরে দেখলাম যে একজন লোক আসলো, লোক এসে আমার মানে চতুর্পাশ দিয়ে পর্দা দিয়ে আমাকে ওই যে শেপ করতেছে আমার সমস্ত শরীরে হাতে পায়ের মানে এবং মানে
বুঝতে পেরেছি
এই শেপ গুলো মানে পশম গুলো ফালাই দিতেছে। তো আমি ভাবলাম ইনজিওগ্রাম করতে মানে মানে হাতে পায়ে পশম ফেলে দিতে হয়, হয়তো এটা সিস্টেম তাদের। যাই হোক, আমি তো কিছু মানে তাদেরকে যে বলবো আমি তাদের ভাষায় বুঝিনি কি বলবো, তারা কেরালা ভাষায় কথা বলে। রাত্রে যখন আমি আমাকে ওখানে রাখলো, রাখার পরে আমাকে হাতে ওই যে ক্যানেলা পুশ করলো। তার আগে আমার মানে একটা পেপার আমার থেকে সই নিল, সই নেওয়ার পর আমাকে ক্যানেলা পুশ করলো।
যে পেপারে সই করলেন পেপারে কি লেখা ছিল?
কি লেখা ছিল আমি সেটা নিজেও জানি না।
বাংলায় লেখা ছিল না ইংলিশে
লেখা? ইংলিশে লেখা ছিল।
ইংলিশে লেখা ছিল? আপনাকে পেপারটা পড়ে শোনানো হয়েছে?
জি না,
পেপারটা পড়ে শোনানো হয়নি।
জি
ফাইন, ওকে। তারপর
তো ক্যানেলা পুশ করলো, পুশ করার পর একের পর এক সেলাইন দিতে থাকে। তখন মানে আমাকে নিয়ে যখন ওখানে রাখছে তখন রাত্রে আনুমানিক 9টা থেকে 9:30 আনুমানিক। তো সেলাইন মানে দিতে থাকে একের পর এক সারা রাত্রের ভিতরে। আমি তখন ঘুম মানে আমার টেনশন শুধু টেনশন হতো, টেনশন হয় খালি যে না অন্য কিছু করে মানে মানে আমি তখন মনে মনে ভাবতাম যে আমাকে মেরে না ফেলে এখানে, মেরে ফেলে না কি দেখা গেছে আমাকে মেরেও তো ফেলতে পারে তাদের। হ্যাঁ, গ্যারান্টি কি? তাদের তো কোনো গ্যারান্টি নেই, তারা আমাকে মেরেও ফেলতে পারে। আমি অনেক টেনশন করতে থাকি সারা রাতে, সেলাইন দেওয়া একে একে প্রায় 6-7টা সেলাইন দেয় আমাকে। আমার ভিতরে মনে হয় যেন আমার শরীর টলমলো টলমলো করে এমন পানিতে। ভোরবেলা দেখলাম যে কিছু ডাক্তার আসলো, এসে আমাকে করলো কি একটা ক্রেসি উঠালো। উঠাই আমার তো আমার তখনও মানে কিছু হয় না, আমি বললাম যে আমাকে ক্যাশে উঠে অবশ্যই হতে পারে ইনজিওগ্রাম করাবে। তো ক্যাশে উঠালো, উঠানোর পরে আমার যে টেস্টগুলার ফাইল মানে আমার মানে মাথার পাশ দিয়ে রাখলো, আবার দুজন লোক মানে একজন সামনে একজন পিছনে ঠেলতে ঠেলতে এক রুম থেকে আর রুম আর রুম থেকে আর রুম নিতেছে। তো নিতেছে
জি,
আমি ভাবলাম এই রুম থেকে মনে পর রুমে আমাকে এই রুমের পর রুমে হয়তো গেলে আমার আমাকে রুম হয়তো ইনজিওগ্রামের রুম হবে, কিন্তু নিতেছে তো নিতেছে অনেকগুলো রুম পার করলো এইভাবে। এক পর্যায়ে দেখি আমাকে এমন একটা গলিতে মানে গলির পাশে মানে রুমের পাশে রাখলো যে সাধারণতম মানে দেখলে কোনো ওখানে কোনো মেশিন যন্ত্রপাতি নেই, সাধারণতম রুম ওখানে রাখার পরে এখন তার কিছু আমার ওই যে যে রিপোর্ট গুলা ওই রিপোর্ট গুলা ডাক্তাররা দেখলাম দেখতেছে, মানে দেখার পরে পরে আমাকে কেসে করে ঠেলে একটা রুমে নিয়ে গেল।
আচ্ছা,
রুমটা ভাইয়া কিরকম, উপর থেকে উপরে অনেকগুলো বাতি আছে, মানে মানে অপারেশন থিয়েটার মতো, আমি যেটা ভাবলাম
এটা অপারেশনের বাতি, এগুলো অনেক বাতি আছে,
অপারেশন থিয়েটার মতো। এবং সিটটা ভাইয়া কি বলবো, চিকন করে সিট, অনেক একটু অনেক লম্বা, একটা মানুষ শোয়ার মতো একটা চিকন করে সিট। আমাকে ধরাধরি করে ওখানে রাখলো।
জি,
ওখানে রেখে কি বলবো, কি দেখি যে আমার ওই যে ওখানে বেল্ট দিয়ে, মানে এক ধরনের ওই যে কি বলবো আপনার, এক ধরনের ঘুরি আছে না যে টানলে, মানে আমাকে বাঁধলো, আমার হাত বাঁধলো, ডান হাত বাঁধলো, বাম হাত বাঁধলো, আমার ডান পা বাঁধলো, বাম পা বাঁধলো। তখন তো আমি মনে মনে আল্লাহকে অনেক ডাকতেছি, এবং আমার যেন মনে হয় যেন আমি আমি ভাবছি যে হয়তো হ্যাঁ কি ইনজোগ্রাম করো, আমার আমি এখান থেকে বেঁচে নাও ফিরতে পারি আমি আল্লাহর কাছে। তখন আমি তোবা টোবা কেটে আমি আল্লাহ কাছে, আল্লাহ আমি যদি পুনরায় পৃথিবীতে আমি আবার পৃথিবীর আলো দেখতে পাই আমাকে সেই ব্যবস্থা করে দেন, আমার হয়াত দিয়ে দেখা গেছে এই উসুলে মারাও যায়, আমার জীবনের জীবনের সমস্ত গুণা খাতা আপনি মাফ করে দিবেন। এরপরে দেখলাম যে 5-6 জন ডাক্তার আসলো। এখন আসামের একজন মানে ডাক্তার, উনি দেখলাম যে বাংলা ভাষা বলতে পারে, আমাকে বলে যে আপনার নাম মিস্টার আরিফুর রহমান। বললাম হ্যাঁ। বলে যে আপনি কি স্বেচ্ছা আপনি আপনার মানে শহীদুল্লাহ পাটোয়ারিকে কাগজপত্র হিসেবে মানে পাসপোর্টটা ভাই বানানো বানাই আনিছে আমাকে তারা, আপনি কি স্বেচ্ছা আপনার ভাইকে কিডনি দান করবেন? আমি বললাম হ্যাঁ, কি আমি স্বেচ্ছা আমি আমার ভাইকে কিডনি দান করব। পরে বলে যে আমি আপনাকে ছোট্ট একটা ইনজেকশন পুশ করবো, সামান্য ব্যথা পাবেন, পর আর ব্যথা পাবেন না, হ্যাঁ আমাকে এটা বলবো। তাই আমি বললাম ঠিক আছে, এখন হ্যাঁ মেনে নিতে হবে, কিছু করার নেই।
By the way, this is my point. ওইখানে তো আপনার চান্স ছিল, যেহেতু আপনি একজন ডাক্তারকে পেয়ে গেলেন, আপনি যদি ওখানে বলে দিতেন যে আমার কাছ থেকে এটা 2 নম্বরই করে নেওয়া হচ্ছে এবং আমি এটা বলি নাই, এরকম যে আমি কোনো লোকজন পাইনি, আপনি সবকিছু বলে দিতে পারতেন ওই মুহূর্তে, আপনি কেন বলেন?
আমি তো বলি নাই, যে হয়তো আমি ভাবছি যে সবকিছু তাদের মানে ইশারাতে হচ্ছে,
তারপর
দেখতেছি আমার মনে হয় যেন আমার অনেক ঘুম পাইতেছে, আমি অনেক ঘুম পাইতেছি, আমি চোখ আর মেলে রাখতে পারতেছি না আমার অবস্থা। এক পর্যায়ে আমি আর কিছু বলতে পারবো না। পরে দেখি যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি ওই যে আইসিইউ তে যে বেডটাতে আমাকে সরাইতে সেলাইন দিছে, ওইখানে আমি যখন আমার জ্ঞানটা ফিরল তখন তখন আমার সমস্ত শরীর ঝাঁকিয়ে মেরে উঠলো, আমার সমস্ত শরীর রক্তশূন্যতা হয়ে গেল এমন অবস্থা, এবং আমার নাকের নাকের উপরে মানে অক্সিজেন মাস্ক লাগানো এবং কানের পাশে টি 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 করে গায়ে যে অ্যান্টিগেটার শব্দ, এরকম একটা শব্দে মানে মেশিন চলতেছে। এখন আমি জ্ঞান ফিরার পর আমি ভাবলাম যে হয়তো আমার ইনজোগ্রাম হয়নি, আমি এখানে কেন, হ্যাঁ আমাকে নিয়ে নিচে অন্য জায়গায়, আমাকে আমি আবার এখানে কেন, আমার মনে হয় এখনো কিছু হয়নি তো। কিন্তু ভাই আমি আমার তখন জ্ঞান ফিরে আমি পরদিন সকালে নেয় তো সারাদিন কেটে যায়, সারা রাত কেটে যায়, পরদিন ভোরবেলা আমার জ্ঞান ফিরে। তো জ্ঞান ফেরার পর দেখতেছি অনেক ডাক্তার, আমি ওই যে অক্সিজেনটাতে আমি নিঃশ্বাস নিতেছি, আমি মানে আমার নাকের মানে আমার হাত পা তখন সবগুলো বাধা, আমি যে হাত পা টানতেছি নাড়াইতেছি আমি ছুটেতে পারতেছি না, পরে মাথাটারও নাড়াইতেছি অনেক প্রচন্ড ভাবে মাথা নাড়াইতেছি, পরে অনেক মাথা নাড়ানোর পর আমাকে আমার অক্সিজেন মাস্ক সরালো, সরানোর পর বললাম যে আমার অক্সিজেন মাস্ক লাগবে না, ঠিক আছে না, অক্সিজেন মাস্ক ছাড়াই আমি ভালো নিঃশ্বাস নিতে পারি, এটা মানে আবার ফরাইতে চাইছে, আমার কথা তো তারা বুঝে না, তো ফরাইতে চাইছে, আমি বললাম না এটা মাথা দিয়ে না করছি, এটা আমার লাগবে না। আমি তখনও ভাবিনি যে আমার কিডনি অপারেশন হয়েছে।
ওকে,
ডাক্তার অনেক ডাক্তাররা দেখতেছে, এক পর্যায়ে আমি আমার দেখতেছি আমার প্রচন্ড পেটে পেটে মানে সারা পেট জুড়ে কোমর পেট জুড়ে প্রচন্ড ব্যথা হইতেছে, যা বলার মতো না,
রাইট,
কি বলবো আমি। হ্যাঁ আমি ডাক্তারদের বলি হেভি সেইন, আমি হাত দিয়ে দেখাই, মানে হাত দিয়ে দেখাবো কি, আমি বলি যে মানে খুবই ব্যথা হয়, মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমার খুবই ব্যথা হইতেছে, হ্যাঁ, কিন্তু তারা স্যালাইন তো চলতেছে, তারা সান্ত্বনা দিতেছে। যাই হোক, ডাক্তার আসে দেখে টেকে, এখন কিছুক্ষণ পরে বলি আমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আমি প্রস্রাব করবো। ডাক্তাররা চলে গেছে, এখন একজন সিস্টার আমার পাশে আছে ওইখানে। আমি ওই বললাম যে আই ডুইং ইউরিন, তো বলে যে শিওর আপনি করতে পারেন, মানে এক ধরনের উদাহরণ দিয়ে বুঝালো,
আপনি নিজের মতো করে ইংরেজি যতটুকু পারেন
বুঝানোর চেষ্টা করছি। তো আমাকে বলে যে করবো, তো আমি কেন আমি বিছনায় কিভাবে প্রস্রাব করবো, হ্যাঁ, বলে যে আপনি করেন, সমস্যা নাই, প্রস্রাব প্রস্রাবের মানে ব্যাগ দেওয়া হয়েছে আমাকে, নিচে দেখালো, হ্যাঁ, যে মানে আমাকে বলে যে একটু কল্লাটাকে একটু কাট করেন, কাট করার পর আমাকে নিচে দেখাইল যে ওখানে প্রস্রাবের ব্যাগ দেওয়া আছে, আপনি প্রস্রাব করলে বিছনায় পড়বেন, ওখানে পড়বে করতে পারেন। আমি নিচের দিকে তাকিয়ে দেখি যে একটা উপর থেকে পাইপ গিয়ে একটা রক্তের ব্যাগ, ব্যাগের ভিতরে অনেকগুলো রক্ত জমা হয়ে গেছে। আমি তা দেখে তো আমি অনেক ঘাবড়ে যাই, হাই রে আমার 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 সাথে কি যেন হয়েছে। পরে আমি আমি প্রস্রাব করার জন্য অনেক চেষ্টা করি, প্রস্রাবের ব্যাগ হয়, কিন্তু প্রস্রাব আসে না, মানে অনেক আটকে আটকে প্রস্রাব আসে। তারপর আমার এভাবে যখন আমার সারাদিন গেল, আমার মানে এত পিপাসা পাইছে যে আমি পানি খাওয়া, আমার কোনো খাবার দিতেছে না, আমাকে কোনো পানি দিতেছে না, আমার হাত পা বেঁধে রাখছে, তো আর স্যালাইন দিতেছে, তো আর আমি আমি আমার খুবই খিদে পাইছে, এবং পানির পিপার সাথে আমার গলা ফেটে, মানে চুই মানে খান খান হয়ে যাইতেছে। আমার মনে হচ্ছে মনে হয় একটু পানি ফেললে আমি আমার মানে দম আসতো, আমার দম মনে হয় বেরোয় যায় এমন অবস্থা। কিন্তু যত ডাক্তার আমাকে দেখতে আসে, আমি পানির কথা বললে, খাবার কথা বললে আমাকে সান্ত্বনা দিয়ে চলে যায়, ও পানি আর খাবার আর দেয় না। তো ওই দিন সারাদিন যাওয়ার পর ওই দিন রাতে ডাক্তার অনেক ডাক্তার কমে গেছে, রাতে প্রায় 2-2:30 বাজে, আমি ওই সিস্টারকে অনেকভাবে বলি যে আমাকে সামান্য একটু পানি দেন, হ্যাঁ, অন্তত বলে যে আপনাকে পানি দেওয়া যাবে না, বললাম যে সামান্য একটু পানি দেন। পরে আমি সিস্টারকে এক পর্যায়ে আমি পানি দেখলাম যে আমাকে আর পানি তারা দিবে না, কিন্তু পানির জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। পরে আমি বললাম যে আমার হাতটা একটু খুলে দেন, ডাইনারটা একটু খুলে দেন, আপনার সাথে কথা দিচ্ছি আমি কিছুই মানে নষ্ট করব না, এখান থেকে কিছুই খুলবো না, আমি বাংলা ভাষায় বলছি, তারা
বুঝতে পেরেছি,
বুঝতে পারছি কিনা জানি না, যে আমি কোনো কিছু ক্ষতি করবো না, শুধু আমার হাতটা অবশ্যই যাইতেছে, আমার হাতটাকে একটু খুলে দেন। তো সিস্টার এক পর্যায়ে আমার কথার এক পর্যায়ে অনেকবার রিকোয়েস্ট করার পর সে আমার হাতটাকে খুলে দেয়। খুলে দেওয়ার সাথে সাথে ভাইয়া কি বলবো, আমি তখন খপ করে আমি তার জামাকে জামার মধ্যে আমি খপ করে ধরছি, ধরছি এই কারণে যে আমাকে পানি দিতে হবে। এত পানির তেষ্টা আমার পাইছে, এত কষ্ট মানে পাইতেছি আমি। পরে আমি আমি যত চেষ্টা করছি আমি ছাড়ছি না, তো ছাড়তেছি না, আমি বলছি যে আমাকে একটু হলেও পানি দিতে হবে, যদি আপনি আমার সাথে কথা দেন, একটু যদি পানি দেন, হ্যাঁ, খাওয়ার জন্য একটু হলেও পানি দেন, তাহলে আমি আপনাকে ছাড়তে পারি। বলে যে তোমাকে পানি দিলে সমস্যা আছে, তোমার সমস্যা হবে, তোমার এই কিডনি অপারেশনে যে, আমি তখন তার মুখ থেকে ফার্স্ট আমি অপারেশনের কথা শুনি।
ওকে,
আমি শুনে তো ভাইয়া আমার আসমান জমিন, আমি হাই রে, আমি আমি তখন মনে হয় যে অসহায়ের মতো আমি কাঁদতে থাকি। হ্যাঁ, তখন আমার পাশে কেউ ছিল না, একমাত্র আল্লাহ ছাড়া, উপর আল্লাহ ছাড়া আমার পাশে কেউ ছিল না, আমি ঝরঝর করে করে আমার ওখানে চোখের পানি পড়ে। তো এক পর্যায়ে সিস্টারকে অনেকে না ছাড়ার পর কাকতি মিনতি করার পর আমাকে এক কাক মাত্র পানি দিল, বলে যে ঠিক আছে আমি আপনাকে পানি দেবো, আপনার হাতটাকে আবার যে জায়গায় আছে ওই জায়গায় বাঁধতে হবে বেল দিয়ে, সে জায়গায় যদি বাঁধি তা বাঁধার পরে আমি আপনাকে পানি দেব। তো যাই হোক, আমি দেওয়ার পরে আমি বাঁধলাম, উনি বাঁধলো, বাঁধার পরে আমাকে এক কাক পানি দিছে মুখে, ওই এক কাক পানি আমার সমস্ত মুখ লোট মানে লোট হয়ে রয়েছে এমন অবস্থা,
ভিতরে ঢুকতেছে না,
ঢুকতেছে না, সমস্ত মুখ আমার লোটে মানে এমন হয়ে রয়েছে। যাই হোক, তিন দিন পর, এই তিন দিন পর্যন্ত আমাকে কোনো খাবারও দেয়নি তারা, আমার খাবারে পানির চেষ্টায় আমার তিনটা দিন আমার যে কেমন কাটছে আমি জানি, আমার আল্লাহ জানে। পরে আমাকে আইসিইউ থেকে আমাকে অন্য বেডে দিল হাসপাতালের, এখান থেকে দেওয়ার পরে আমার পাশে কেউ নেই, ওই পাটোয়ারি সাহেবের পরিবার আমার সাথে দেখা করতে আসে না, ওই পাটোয়ারি সাহেবের যে শালা আমাকে মানে আমার সাথে, হ্যাঁ, আমার সাথে এত অভিনয় করে কিডনি দেওয়ার জন্য আমাকে বাধ্য করছে, উনি আমাকে আর দেখতে আসে না। আমি ওইখানে হাসপাতালে বেডে আমার পাশে সারাক্ষণ সিস্টার ছিল, ডাক্তার আসতো, ওনারা দেখতো। তো ওনারা আমার গা মুছে দিত, আমাকে ব্রাশ করে দিত, তারপর আমাকে বলতো যে অপারেশনের যে সাইডটা ওই সাইডটাতে প্রায় 18 ইঞ্চি কাটা। ভাইয়া একটা মানুষের,
প্রিয় শ্রোতা, আমরা এই ছবিটি এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি। ওর যে কিডনিটা নেওয়া হয়েছে সেই কিডনি এরিয়া, যেটা কাটার দাগটা এখনো আছে, বিশাল এরিয়া জুড়ে কাটা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা বড় অপারেশন ছিল এটা। আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকে গেলেই এই ছবিটা দেখতে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আর জে কিবরিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। বলুন তারপর।
জি, আমাকে সিস্টার বললো, ওই তখন আমি সোজা হয়ে মানে দাঁড়াতে পারতাম না, তো 3-4 দিনের মাথায় আমাকে ধরে ধরে হাঁটাতো। তো আমাকে সিস্টার বলছে যে তুমি যত সোজা হয়ে, যে সাইডটাতে অপারেশন হয়েছে, সিলাই হয়েছে, ব্যান্ডেজ হয়েছে, ওই সাইডটাতে আমি একটু কাতরে থাকতাম। তো আমাকে বলছে ওই সাইডটাতে যতই ব্যথা পাও ওই সাইডটা থেকে একটু টানা দিয়ে অন্য সাইডে মানে তুমি বাঁকা মানে এক্সারসাইজ করবে, করলে তাহলে তুমি অতি ভবিষ্যতে তুমি সোজা হয়ে হাঁটতে পারবে, না হলে আর কোনোদিন তুমি সোজা হয়ে হাঁটতে পারবে না, তোমার এক সাইড এভাবে বাঁকা হয়ে হাঁটতে হবে। 10 দিনের মাথায় আর ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে দিল, সিলাইটা ছিল। তো আমাকে হাসপাতাল থেকে রিলিজ করল, মানে ওনারা রিলিজ করে দিল, কোনো রকম হাঁটতে পারে। তো আবার বলে যে 3 দিন পরে তুমি মানে আমার অপারেশন সিলাইগুলো আবার হাসপাতালে গিয়ে কাটাতে হবে। তো 3 দিন পরে যাই, যাওয়ার পরে আমার সিলাইগুলো কাটে। এখন তো আমার মন খুবই খারাপ, তো এবং অসুস্থ, তো অসুস্থ শারীরিকভাবে, আমি আমার শরীরে তেমন একটা বল শক্তি পেতাম না, কোনো রকম হাঁটতাম। অপারেশনের সিলাইগুলো কাটার পর আমি তাদেরকে বলি, আমি পাটারি সাহেবের পরিবার ছোট বউ, ওনাকে বলি যে আমাকে আপনারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেন, আমার মা বাবাকে দেখার জন্য আমার খুব মন কাঁদতেছে, আমাকে আপনারা পাঠাই দেন দেশে। পরে বলে যে তুই পাটারি সাহেব এখানে সুস্থ হইতে হইতে 1 মাস সময় লাগবে, এখানে আরো 1 মাস ট্রিটমেন্ট করা লাগবে, তো তুমি আমাদের সাথে 1 মাস পরে যাবে।
ওই কিডনিটাকে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে?
হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করার 10 দিন পরে এই ঘটনা, মানে 10 দিন পরে বললাম যে আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। এখন বলে যে তারা বলে যে তাদের সাথে যেতে, আমি বললাম যে না, আমাকে যে কোনো উপায় হোক আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। এক পর্যায়ে তারা রাজি হলো। 16 দিনের মাথায় আমাকে বলে যে তোকে যদি তোর পাসপোর্ট দিয়ে এখান থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠাই দিই, কলিকাতা পর্যন্ত গেলে আমি একটা ঠিকানা বলে দেবো, ঠিকানা অনুযায়ী তুই যাবি, মোটামুটি তুই ওখান থেকে ঠিকানা অনুযায়ী সঠিক ঠিকানায় গেলে তুই ঢাকায় চলে যেতে পারবি, যেতে পারবি। এটা তারা বললো। বলার পর আমি মনে সাহস নিলাম, যা হোক আমি যাবই যাব। তো 3 মাস 10 দিন হয়ে গেছে আমি ওইখানে থাকা অবস্থায় এই অপারেশন নিয়ে। তো আমার তারা আমাকে পাসপোর্ট, আমার পাসপোর্ট ফেরত দেয়, আমার আমার জন্য টিকিট কাটে। টিকিট কাটার পর এখন আমি আজকে আমি ট্রেনে উঠবো। তো আমাকে বাসার থেকে বিদায় দেওয়ার সময় তো বলে যে এই ঠিকানা আর 2000 রুপি, যেটা বাংলাদেশের টাকা বলি আমরা, 2000 টাকা দেয় আমাকে গাড়ি ভাড়া। আমি বলি ভাইয়া আমি তো দেশে যাব, গিয়ে আমি বাড়িতে যাব, দেখা গেছে এই টাকা দিয়ে আমি দেশে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারবো কি না কি যেন সেটা আপনি ভালো জানেন, তবে আমাকে আরো কিছু বাড়াই টাকা দেন, আমি সেখান থেকে বাড়িতে গেলে তো আমার কিছু খরচ আছে, আমি আমার বন্ধুদের জন্য বা আমার বাড়িতে কিছু ফল ফ্রুট বা নিয়ে যাবো একটা খরচ আছে। তো আমি বললাম যে আমাকে অন্তত 1200 টাকা দেন আপনারা। হ্যাঁ, গাড়ি ভাড়াটা তো দিলেন 2000 টাকা, আমাকে অতিরিক্ত আমাকে 1010 টাকা দেন। তা আমাকে বলে যে না, এখানে এখন টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, এখানে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় 13-14 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, আমাদের এখানে অনেক টাকার সমস্যা, টাকা দেওয়া যাবে না। আমি বললাম কেন টাকা দেওয়া যাবে না, তো ঠিক আছে আমাকে এক কাজ করেন, ঢাকা গেলে আমি যাওয়ার পরে আমি ওই আপনার যে বাসাটা, কারণ বাজারের বাসাটা, পাটালি সাহেবের বাসাটা, ওইখানে তো ওইখানে গিয়ে ওইখান থেকে আমাদেরকে আমাকে বলেন যে কিছু টাকা দেওয়ার জন্য, ওইখানে পৌঁছানোর পর আমাকে যেন কিছু টাকা দেয়। এক পর্যায়ে আমাকে না, তারা আসা না পর্যন্ত তারা আমাকে কোনো টাকা পয়সা দিবে না, তারা আসার পর আমাকে আমাকে যা যা দিবে বলছে তারা আসার পর দিবে। অনেক ভাবে বলছি, বলার পর এক পর্যায়ে বাবুল ভাই এই অসুস্থ শরীরে আমাকে ধাম করে নাকের মধ্যে আমাকে ঘুষি মেরে বসে। কি বলবো ভাইয়া, ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তে পড়ছে খালি মানে ফ্লোরে, আমার হাত সমস্ত শরীর ভেসে গেছে রক্ততে। আমি কি বলবো ভাইয়া, আমি কাঁদতে কাঁদতে ঠিক আছে না, আমি কি বলবো, তখন আমি বলছি ঠিক আছে আমার টাকা পয়সা লাগবে না, আপনাকে আপনারা আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। পরে রক্ত মক্ত ধুয়ে পরে নাক টাক মুছে তারপরও নাকের থেকে রক্ত পড়তেছে, যা হোক রক্ত বন্ধ হওয়ার পর উনি আমাকে সিএনজি করে নিয়ে উনি আমাকে ট্রেন স্টেশন নিয়ে ট্রেনে উঠাই দিল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। জীবনের গল্প এখানে থেমে থাকলে তাহলেও হয়তো বা কিছুটা হতো, এই একটা শরীরের কিডনি গাছে এটাকে যেভাবে মেনে নেওয়া যায় না, এর পরেরটুকু সেটাও আপনি মেনে নিতে পারবেন না। ফিরবো ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আরিফ আজকে জীবনের গল্প বলছে, ওকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং জীবনের গল্প বলতে আজকে এখানে রয়েছেন আরিফ। আপনারা যদি আপনাদের জীবনের গল্প বলতে চান প্লিজ কল আস, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। হ্যাঁ আরিফ, তারপর
জি ট্রেনে উঠে যায় তো 16 দিনে মাথায়, চিন্তা করুন তারা আমাকে আমার অপারেশনের 16 দিনে মাথায় তারা আমাকে একা আমাকে ছেড়ে দেয় ভাবে। তো যাই হোক, আমাকে ট্রেনে উঠে দেওয়ার পর প্রায় 2 রাত্রি 1 দিন ওখানে ট্রেনের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যাই হোক, 2 রাত 1 দিন পর আমি কলকাতা নামি আপনার খাওয়া স্টেশনে। নামার পরে সেখান থেকে ট্যাক্সি নিই, ট্যাক্সি নিয়ে আমি শিয়ালদা স্টেশনে আসি। তো শিয়ালদা স্টেশনে এসে আমি বনগাঁ হয়ে আমি বেনাফল হয়ে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর তো আমি করলাম কি, ফার্মগেট নামি, ফার্মগেট নেমে ওই আমি ওনাদের বাসার ফোন নাম্বার ছিল তখন TNT-র ফোন নাম্বার আমার মুখস্থ ছিল, তা আমি ওনাদের বাসায় ফোন করি। ফোন করার পর বলে যে তুমি আমাদের বাসায় আসো, যে পাটারি সাহেবের বড় বউ এবং যে শালা আসো। তারপর আসা আমি গেলাম, বাসায় যাওয়ার পরে আমি তাদেরকে আমি সবকিছু আমি খুলে বলি যে আমার সাথে এই আচরণ চলছে, তারা এই কিছু সবকিছু। তারা বলে কি যে পাটারি সাহেবকে বাঁচানোর জন্য তারা পাগল হয়ে গেছে, তারা কি করবে আর, বাধ্য হয়ে তারা এগুলো করছে, এটা বলে আমাকে সান্ত্বনা দিছে। আর তারা বলছে যে ইন্ডিয়া থেকে মানে ওই বাবুল ভাই নাকি ফোন দিছে আমাকে 10,000 টাকা দেওয়ার জন্য। যাই হোক, আমাকে ওই টাকাটা দেয়, দেওয়ার পর আমি ওই টাকা নিয়ে আমি মদ্দাবাজার খালার বাসায় চলে আসি। এদিক দিয়ে আমার বাবা আমার খোঁজ খবর না পেয়ে আমাকে খুঁজতে 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 খালি মানে আমাকে ঢাকা পর্যন্ত এসে যায় উনি খুঁজছে। খুঁজে তারপর ওনাদের বাসায় খুঁজছে, ওনারা বলে যে আমরা জানি না, আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। ওনারা এই কথা বলে আমার বাবাকে বুঝতেছে। পরে যখন খালার বাসা আছে ওই ওখানে যাওয়ার পর আমি মানে সব ঘটনা শুনি যে আমার বাবা আমাকে খোঁজার জন্য ঢাকা পর্যন্ত আসছে। তারপর আমি পরের দিন আমি বাড়িতে চলে যাই, যাওয়ার পর আমার মা দেখে তো হাও মাও করে কাঁদতেছে আমাকে দেখে যে কোথায় ছিলি তুই, কোথায় চলে গেছিস, এই বলে তো হাও মা করে কাঁদতেছে। তখন আমি আমি তখন তখন আমি চিন্তা করলাম যে আমার মাকে বাবাকে আমার আত্মীয় স্বজন কাউকে আমি এই ব্যাপারটা জানাবো না যে আমি আমার থেকে কিডনি নেওয়া হয়েছে, যে জানালে তারা হয়তো বা মন কষ্ট পাবেন, অনেক বড় মন কষ্ট পাবেন, যেহেতু আমি আমার মায়ের অনেক শখের একজন শখের ছেলে, আমার মা আমাকে খুব আদর করতেন। তো আমি বাড়িতে যাওয়ার পর আমার বলে যে তুই অনেক শুকাই গেছিস ভাইয়া। অপারেশনের আগে আমার ওয়েট ছিল, ওজন ছিল 76 কেজি, 76 কেজি। তো আমি পরে অনেক শুকাই গেছি, শুকাই আমার তখন আমার শরীর ওজন হয়েছে আপনার 60-62 এমন।
ওকে,
তো আমাকে বললো, আমি বলছি যে এরকম এরকম, আমি ওই যেখানে চাকরি করতাম পাটারি সাহেবের ওই অসুস্থ ছিল, ওনাদের সাথে ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া ওনাদের সেবা যত্ন করার জন্য ইন্ডিয়া গেছি, কিন্তু আমার সাথে যে অপারেশন হয়েছে কি দিনে হয়েছে এগুলো বলিনি। তো পরে এক পর্যায়ে আমি বাড়িতে থাকি, কিন্তু আমি আমার অপারেশনের জায়গাটা আমি ঢেকে ঢেকে চলতাম সবসময়, আমি কাউকে যেন কেউ যেন না থাকে আমি সেভাবে চলতাম। গোসল করতে গেলে আমি গেঞ্জি পরে গোসল করতাম, মানে বুঝতে দিতাম না। একদিন আমি মানে আমার সাথে আমার মানে ওই ছোট বোন, তখন ছোট অনেক, গোসল করতে আসছে, এসে মানে আমার ওই অপারেশনে কাটা দেখে ফেলছে, সাঁতার দিতে যাইয়া কাটা দেখে ফেলছে। দেখে ফেলে আমার বলে যে ভাই এত বড় কাটা কিসের কাটা, যে এত বড় কাটা কেন
তোমার, তখন তো শুকানোর কথা না, বিকজ 16 দিন মাত্র বয়স এই অপারেশনের, এবং এছাড়া আমি বাড়িতেও চলে আসলেন, শুকানোর কথা না,
শুকানোর কথা না বলতে আমি বলি, যখন আমাকে 10 দিনের মাথায় আমাকে মানে রিলিজ করে দেয়, তখন আমার ব্যান্ডেজটা ছিল না, তখন যে জিনিসটা এমন ভাবে ছিল পাকেও নাই পচেও নাই, ওই ঘাম দিয়ে যেভাবে জোড়া দিয়ে মানে জোড়া দিলে যেভাবে হয় এইভাবে ছিল, কোন পাকতো না পুষতো না, কিন্তু সিলাই গুলো ছিল।
আচ্ছা ঠিক আছে,
হ্যাঁ এইভাবে। তো দেখার পর ও তো মাকে যাইয়া সব বলছে, ভাইয়ার এখানে কাটা এই সে হয়েছে, আমার মা আমাকে নানান ভাবে বলে তুমি এখানে কিভাবে কাটছে, কি হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই আমাকে বল। আমি আমার মার সাথে মিথ্যা কথা বলতে থাকি যে মা এই আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা। তখন আমার মা আমার মার মাথায় পুরো হাত দিয়ে আমাকে বলছে তুই আমার মাথা হাত রেখে বলতে এটা কি হয়েছে, এটা কিভাবে হয়েছে। তখন আমি আমার মার কাছে পুরো ঘটনাটা স্বীকার করি। করার পর তো আমার মা হাও মাও করে, আমার মার মানে কি বলবো, মাসের পর মাস শুধু কাঁদছে, উনি কেঁদে কেন নামাজে বিছানায় পড়ে শুধু কাঁদছে। পরে এই কথা আস্তে আস্তে সবাই জানে, তো নানান ভাবে আমাকে মানুষজন আমার এলাকার মানুষ আমাকে বলে এই বয়সে তোমার কিডনি চলে গেছে, তুমি কতদিনে বা বাঁচবা, অতি ভবিষ্যতে যতই বয়স হবে ততই তুমি সমস্যা ভিতরে পড়বা, তুমি তোমার শরীরের কন্ডিশন খারাপ হবে, এই ধরনের আমাকে ভয় ভীতি দেখায়। তো যাই হোক, আমি তারপর মাসখানেক কেটে যায় এভাবে, আমার বাবা শুনে তো তুলকালাম, মানে তুলকালাম কি বলবো, মানে একদম তুলকালাম, আমার মাকে বকে ঝোঁকে আর কিছু রাখে নাই। পরে এরপর থেকে আমার বাবা বলে যে আমার ছেলে নেই, আমার ছেলে যা যা ছেলে ছিল সেও কোরবান হয়ে গেছে, আমার ছেলে নেই, আমি বিয়ে করব, এই করব, সেই করব।
কেন কেন এই কথা কেন বলে আপনার বাবা?
যে আমার তার মানে বংশ রক্ষা করার মতো কোনো ছেলে নাই, এক ছেলে ছিলাম আমি।
মানে এটা সে তখন আপনাকে বলছে?
হ্যাঁ বলতেছে, আমার মার কাছে বলতেছে, মানে সবার কাছে বলতেছে, আমি বিয়ে করব, এই করব, সেই করব। পরে উনি বিয়ে করবে, তার ছেলের প্রয়োজন আছে, হ্যাঁ ছেলের সন্তানের প্রয়োজন আছে। আর আমার মা যখন আমার ছোট বোন হওয়ার পরে আমি বিষয়টা ফেলে রেখেছি, মানে ফেলে এসেছি, ওই আমার মায়ের মানে বাচ্চা নেওয়ার যে ধারণ ক্ষমতা ওটা নষ্ট হয়ে যায়, একটা অপারেশন হয়।
ওকে,
মানে আমরা টোটাল 3 ভাই বোনে, আর কোনো আমাদের ছেলে সন্তান হবে না, মানে ভাই বোন হবে না, আমার বাবার ছেলে সন্তান হবে না। এখন উনি বিয়ে করবে, এই করবে, সেই করবে, মানে ও নানান পাগলামি করে, পাগলামি করতে থাকে। এর ভিতরে কিছুদিন পর আমার আস্তে দাদি মারা গেল, তো দাদাও বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তো সংসারের টোটাল দায়ভার আমার বাবার প্রতি চলে আসলো। দাদার যে জায়গা জমিগুলো ছিল, কি বলবো, যে পূর্ব সম্পত্তি, যে দাদার ওয়ারিশ সম্পত্তি, আমার বাবার যে প্রাপ্য, তো ওগুলা আমার বাবা দেখাশোনা করে, আমার বাবার যে সম্পত্তি গুলো ছিল, মোট মিলিয়ে আমাদের অনেক জায়গা জমি। আমাদের ধান চাষ করলে সারা বছরে খাওয়া মানে খাবার খেয়ে মানে খোরাকি যাওয়ার পরও আমাদের কিছু থেকে যেত
না। আমি দুটো জিনিস স্টিক থাকতে চাই আপনার গল্পে। একটা হচ্ছে যে আপনি ফিরে আসার পরে আপনার বাবা এরকম কথা বলছিল যে আপনার বাবা বিয়ে করবে, কারণ তার ছেলে সন্তান দরকার বংশ রক্ষার জন্য, কারণ আপনাকে ধরে নিয়েছে সে, আপনি আপনি মৃত, আপনার দ্বারা কোনো কিছু হবে না, তখন আপনি আনম্যারিড, আপনি বিয়ে করেননি, এবং একই সাথে ফিরে আসার পরে তারা আপনাকে যে ওয়াদাগুলো করেছিল পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে, সেগুলো আপনার পাওয়ার কথা ছিল। এই দুটো বিষয় আমি জানতে চাই, এগুলো কি হলো তারপর?
ওই ওই জিনিস, ওই আমার পাওনাটার জন্য আমি তাদের সাথে অনেক লড়াই করছি ভাইয়া।
আপনি কি দেখা করতে গেলেন?
হ্যাঁ, আমি এক মাস পর আমি ঢাকায় আসছি।
ওকে,
আমাকে বলে যে, আমাকে খবর দিল যে পাটালি সাহেব মারা গেছে। আমি তো জানি না তো, যা হোক, তারপর আমি বললাম যে আমার যে প্রাপ্য গুলো ছিল, আমাকে জিনিসগুলো যদি আমাকে বুঝাইয়া দিতেন। হ্যাঁ, তো বলে যে এখন তো কিভাবে দিব, সম্পত্তি তো ভাগ বাটারা হয়নি, যখন ভাগ বাটারা হবে তখন তোমাকে আমরা ডাক দিব, তখন আমরা তোমার জিনিসগুলো বুঝাই দিব। তো এই বলে আমাকে তখন তারা করলো কি, যে তোমাকে আমরা কিছু আপাতত ওই ভাগবটারা আগ পর্যন্ত আমরা তোমাকে কিছু টাকা দিব। যে কিরকম টাকা দিবেন, যে বলে যে আমাদের পাটারি সাহেবের যে ঘর ভাড়া বা দোকান ভাড়া যে ভাড়াটা পায়, সেখান থেকে মাসে মাসে আমাদের কাছ থেকে যা পারি, আমরা 5,000 পারি, 10,000 পারি, তুমি ওই ভাগ বাটারা আগ পর্যন্ত তুমি আমাদের কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে যাবে। আমাকে বলে যে তুমি পরের মাসে আসো। তো এইভাবে আমি ওই টাকা নিয়ে চলে যাই, পুরো টাকাটা আমার মায়ের হাতে দিই। আমি বলি যে এই ব্যাপার এই ব্যাপার। তো যাই হোক, পরবর্তীতে আমি আবার এইভাবে ঢাকা আসতে থাকি এবং বলি ওই যে দোকান দিবে, আমাকে ফ্ল্যাট দিবে, এগুলো বলি। বললে যে এগুলো ভাগ বাটারা হয়নি, যখন যখন ভাগ বাটারা হবে তখন তোমার জিনিস দেওয়া হবে। তো আমাকে এবার প্রত্যেক মাসে মাসে আসলে, ওই বাসা পড়া পেলে মাসের 10 তারিখে, 8-9 থেকে 10 তারিখে আসতাম, আসলে আমাকে তারা বলে দিছে। তো এইভাবে 5,000, কোনো মাসে 5,000 টাকা, কোনো মাসে 10,000 টাকা, বা কোনো মাসে 12,000 টাকা, বা কোনো মাসে 15,000 টাকা।
কতদিন পর্যন্ত দিয়েছে?
এইভাবে 2 বছর পর্যন্ত আমাকে প্রায় 2,10,000 টাকা দেয়।
আচ্ছা,
যে টাকাটা আমার কি বলবো, একসাথে যদি আমাকে দিত সেটা আমার আমার কোনো একটা কাজে আসতো, যে একসাথে টাকাটা দিয়ে আমি একটা কিছু করব। তারপরও আমি ওই টাকাটা দিয়ে, এর ভিতরে আমি বলবো যে আমাদের যে সম্পদগুলো আমার বাবা আস্তে আস্তে মানে আমার এই অবস্থার পর আমার মানে মার সাথে টোটাল সম্পর্ক বিচ্ছিন্ন করে, তো উনি বিয়ে করবে আমাদের বাড়ির এক কাজের মেয়ে, কাজের মেয়েকে উনি গোপনে বিয়ে করছে কিন্তু আমরা জানি না।
বিয়ে করে ফেলেছে?
হ্যাঁ, বিয়ে করছে, কাজি অফিসে গিয়ে বিয়ে করছে কিন্তু আমরা জানি না। তখন আমার ছোট বোনের বিয়ে হয়নি, বড় বোনের বিয়ে হয়েছে, বিয়ে দিছি। তো আমাদের মানে ঘর ছিল কেরের ঘর। তো আমাকে আমার মা বলে যে মানে ওই যে টাকাটা আনতাম ওই টাকা থেকে আমাদের মানে আমার মা করলো কি, আমাদের ঘর মানে ঘরটা টিনের ঘর করার জন্য চেষ্টা দিয়ে ওই টাকা থেকে ওই যে টাকাটা মানে পেতাম, তো আসার পর ওই টাকাটা আমার মায়ের হাতে দিতাম। দেওয়ার পর ওই টাকা থেকে ওই ঘরটাকে উন্নত করলো, উন্নত বলতে বলতে একটা টিনের চোচালা টিনের ঘর তৈরি করলো, মানে আস্তে আস্তে করলো। যে করার উদ্দেশ্য হলো আমার বোনে মানে বাকি আর একটা বোন আছে, ওনাকে মানে ওদেরকে যদি ভালো কোনো জায়গায় বিয়ে দিতে হয় তাহলে আমাদের পরিবেশ অন্তত ঘর ঘর দুয়ারটা অন্তত একটু ভালো থাকতে হবে, ভালো করতে হবে, এই ধরনের একটা চিন্তাধারা আমার আর আমার মায়ের মাথায় আসলো। তখন ওই টাকা থেকে চোচালা একটা টিনের ঘর করলো, সেখানে প্রায় 1,30,000 টাকার মতো নষ্ট হলো এবং কিছু পাইবে না। আমাদের যে আমার বড় বোন মানে আমার পরে যে আইরিনকে বিয়ে দিলাম, তখন ওনারা দেখতে আসছে আমাদের ঘরে কি বলবো, বসার মতো একটা চেয়ার ছিল না। তো আমার মা করলো কি, খাট কিনলো বা সংসারে ফার্নিচার কিছু করলো। যাই হোক, এর ভিতর দিয়ে তো আমার বাবা পাগলামি শুরু করলো। আমার বাবা এখন আর কোনো কাজকর্ম করে না, উনি বসে বসে খায় আর দেনা ধার দেনা করে আর একটা করে জমি বিক্রি করে।
বউকে নিয়ে কোথায় থাকে?
বউকে তখন মানে বউয়ের বাড়িতে থাকে, উনি পরে কি ওই বাড়িতে গিয়ে সময় দিয়ে আসে। তো এইভাবে পাড়া প্রতিবেশী আস্তে আস্তে জানতে থাকে, জানার পরে আমাদের বাড়ির লোকজনের কাছে লোকজন বিষয়টা জানে এবং আমার বাবাকে যতবারে মানে চাপ দিয়ে ধরে যে আপনি রোকাকে বিয়ে করছেন, যে কাজের মেয়েটার নাম রোকা, তো রোকাকে বিয়ে করছেন, বলে যে না আমি বিয়ে করিনি। কিন্তু মানে যাতায়াত ওদের বাড়িতে থাকতে এবং ওর জন্য মানে ওই রোকার জন্য ওদের বাড়িতে যাইতো। ভাইয়া আমাদের ঘরে বাজার নাই, ঘরে খাবার মতো, হ্যাঁ খাবার মতো কিছু নাই, হ্যাঁ বাজার নাই, কিন্তু ওই রোকাদের জন্য ফল ফ্রুট নিয়ে যেত অনেক সময়। আমরা দেখতাম, আমি দোকান থেকে দেখতাম বা রাস্তাঘাটে গেলে দেখতাম। এক পর্যায়ে কথাগুলো বাস্ট হয় যে হ্যাঁ মানে সালিস হয়, সালিস হওয়ার পর যে আমার বাবা বিয়ে করছে, আমার বাবা বাবা বলে হ্যাঁ আমি বিয়ে করছি, আর কি হ্যাঁ আমি বিয়ে করছি, আমি সংসার করব। আর এই মাতারির সাথে মানে আমার মাকে বলে এই মাতারির সাথে আমি সংসার করব না, এ মাতারি খারাপ, এ মাতারির ছেলে খারাপ, এ মাতারি আমার মান সম্মান নষ্ট করে, মাতারির ছেলে কিডনি বিক্রি করে ফেলছে, হ্যাঁ আমার মানে আমার ছেলের প্রয়োজন আছে, আমার সন্তানের প্রয়োজন আছে, আমার বংশ রক্ষা করতে হবে, এই জন্য আমি বিয়ে করছি। হ্যাঁ তো বলে যে আপনার আমাদের বাড়িটা ভাইয়া খুব নামি দামি বাড়ি, পাটারি বাড়ি, হাজি আব্দুর রহমান পাটারি বাড়ি। তো বাড়ির মুরব্বীরা বলে যে না তাইলে আপনি ওই মেয়েকে নিয়ে এ বাড়িতে আপনি উঠতে পারবেন না, আমরা উঠতে দেবো না। তো পরে কর কি রাস্তার পাশে আমাদের কিছু জমি থাকে, উনি ওখানে ঘর করে, ওখানে ওই মানে মেয়েকে নিয়ে থাকে। মানে আমাদের টোটাল বাজার খরচ আমাদের মানে আমার আমাদের ব্যাপারে টোটাল কিছু জানে না। আর এই আমাদের জায়গা জমিগুলো বিক্রি করতে 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 এক পর্যায়ে সব শেষ করে ফেলে। কি বলবো, আমার অপারেশন হওয়ার প্রায় বিগত 14-15 বছর চলে, এই 14-15 বছরের ভিতরে আমরা যে ঘরটাতে থাকি ওই ঘর বিটারটুকু ছাড়া উনি সব বিক্রি করে ফেলে। এক পর্যায়ে অনেক লোকে আমার মা মারা আমার আত্মীয় স্বজনরা আমার বাবাকে অনেকভাবে বোঝায়, ঠিক আছে মানুষ ভুল করতে পারে, আপনি ভুল করে বিয়ে করে ফেলছেন, আপনি এটাকে ডিভোর্স দেন, ডিভোর্স দিয়ে দেন, আমাদের আমার বোনের প্রতি আপনি এত অবিচার করেন না। আমিও প্রচন্ড আমি অনেকভাবে চেষ্টা করি যে আমার বাবা যেন মানে ওই সংসারকে ত্যাগ করে আমার মায়ের সাথে আবার পুনরায় সংসার করে। তো আমার আমার চেষ্টা, আমার আত্মীয় স্বজনের চেষ্টা, আমার মামাদের চেষ্টা সম্পূর্ণ বৃথা হয়। উনি ওনার সিদ্ধান্তই অটুট, ওই মেয়েকে নিয়ে সংসার করবে। তারপর আমি ঢাকায় আসি, আমাকে যে বলছে যে আমার পাওনাগুলো দিবে, কিন্তু এক পর্যায়ে যখন এভাবে টাকা দিতে দিতে যখন মানে বছরখানেক গেল, বছরখানেক যাওয়ার পর আমি ওই যে আমার বাসার ব্যাপারে যে আমাকে বাসা দেবে দোকান দেবে আমি এগুলো বলি, তারা তখন আমার প্রতি রাগ হইয়া যায়, এই করে আমার হ্যাঁ এক পর্যায়ে আমাকে বাসাতে দেখা বাসার থেকে বের করে দেয়। বের করে দেওয়া দেওয়ার পরে আমি গ্রাম থেকে ভাইয়া বিশেষ করে গ্রাম থেকে ঢাকায় আসি, ওনাদের উদ্দেশ্য ওনাদেরকে উদ্দেশ্য করে ওনাদের সাথে কথা বলবো যে আমার এই ব্যাপারটার সম্বন্ধে। কিন্তু আমাকে বাসার থেকে ধাক্কা মানে ওই যখন দোকানের দোকান এবং বাসার কথাগুলো বলি তখন আমাকে রাগারাগির এক পর্যায়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। দেওয়ার পরে তখন ওই মহল্লাতে কিছু মানে এলাকার মানে ছেলেরা গল্প করতেছে, আমি তখন কাঁদতে কাঁদতে আমি তাদেরকে গিয়ে বলি যে ভাইয়া এই ব্যাপার আমাকে এই আমার সাথে এই আচরণ করতেছে, আমার সাথে এই হয়েছে এবং এই আচরণ করতেছে, আমাকে আমার জিনিসগুলো বলে দিয়েছে এই ব্যাপার। বলার পরে ওই মহল্লার ছেলে ফেলেগুলা তাদের বাসায় সব মনে হয় 20-25 জন ছেলে তাদের বাসায় দরজায় নক করে, নক করার পরে বলে যে এই ব্যাপার, দরজা খোলার পরে যে এই ছেলের সাথে তোমাদের এগুলো হয়েছে কিনা, বলে যে হ্যাঁ হয়েছে, হ্যাঁ তো তোমরা এই ছেলের প্রাপ্য বুঝাই দেয় দাও না কেন, বলে যে পাটারি সাহেব মারা গেছে, এখন ওয়ারিসের সম্পত্তি অনেকে হয়ে গেছে, অনেকে বলতে দুই বউ পাটারি সাহেবের ছোট ভাইরা অনেকে হয়ে গেছে, এখন আমরা এককভাবে তো কিছু করতে পারি না। পরে বলে যে আগামী এক সপ্তাহের ভিতরে তোমরা এই ছেলের যে যা যা প্রাপ্য ছিল সব তোমরা বুঝাইয়া দিবে। এই বলে আমাকে তারা ওই ছেলেরা আমাকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়ে আমাকে তাদের পকেট থেকে 1000 টাকা দিয়ে আমাকে দেশে চলে যেতে বলে, যে তোমার যদি ঢাকা যদি থাকার জায়গা না থাকে তুমি দেশে চলে যাও এবং এক সপ্তাহ পরে এসে ঢাকায় এসে আমাদের সাথে দেখা করো, আমরা তোমার জিনিসগুলা যে বুঝিয়ে দিব তোমার।
এগুলো নিয়ে কি আপনার কোন ধরনের কোন লেখাপড়া হয়েছিল, মানে এই যে আপনাকে যারা দিবে এটার একটা লিখিত দলিল এগুলো কি আপনার সাথে হয়েছিল?
না ভাইয়া,
শুধু ওই কোরআন শরীফের উপর হাত দিয়ে শপথ করা।
তখন আমি ওই যে দেওয়ার পরে এখন দেখি আমি যাইয়া ওই আমি কিন্তু জানতাম না যে আমি কার কাছে বিচার দিছি, কাদের কাছে বিচার দিছি। ওই লোকগুলো ছিল পিচ্ছি হান্নান বাহিনীর মানে হান্নান বাহিনী মানে ওই লোকটাই ছিল পিচ্ছি হান্নান, ওনাদের মানে যারা লিডার ছিল পিচ্ছি হান্নান, আমি জানতাম না কিন্তু পরে শুনছি। তো পরে আমি তখন ওনার কাছে যাই, যাওয়ার পরে ওই হানন ভাইয়ের কাছে যাই, যাওয়ার পরে আমি বলি যে ভাইয়া আমি তো আসছি, আমাকে হ্যাঁ আসতে বলছেন আমার, হ্যাঁ এখন কি করবেন করেন। এখন তারা তাদের দেখি মতটা অন্যরকম, তারা তাদের মত পাল্টে গেছে, তারা বলে যে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি, আর যাকে তুমি কিডনি দিছ সে তো মারাই গেছে, এখন আমরা দেখা গেছে যদি এ নিয়ে তাদেরকে প্রেশার করি তাহলে তারা ঠিক আছে নিয়ে আমাদেরকে বা পুলিশ টুলিশ দিয়ে ধরাই দিবে। এই সে মানে না আমাকে মানে টাকা দিয়ে তাদেরকে কিনে ফেলছে, তাদের কাছে আমি আর কোনো মানে বিচার পেলাম না। না পাওয়ার পর আমি তখন আবার দেশে চলে যাই, যাওয়ার পরে এখন আমার তখন কাজ করা কর্মের জন্য আমি ঢাকায় আসি, এসে আমি গুলিস্তান এক জুতার দোকানে চাকরি নিই। তারপর আমি চেষ্টা করতে থাকি যে আমি কার কাছে গেলে আমি আমার এই ন্যায্য বিচার পাবো। তখন আমার এক পরিচিত তেজগাঁ কলেজে পড়ে, মানে আমার বাড়ির পাশে বাড়ি, ওনার কাছ থেকে আমি ওই কমিশনারের কাছে যাই ওনার মাধ্যমে। যাওয়ার পর কমিশনার কাছে আমি বিষয়গুলো খুলে বলি, আমার এই বিষয়গুলো খুলে বলার পর কমিশনার নোটিশ ফাটিয়ে ওনাদেরকে মানে কমিশনার অফিসে ডাকাইছে, ডাকায়ে একটা সালিশ হয়। তো সে সালিশে তারা সব কিছু স্বীকার করে, স্বীকার করে এবং আমাকে যে মানে টাকা দিবে, দোকান দিবে এবং কি মানে ফ্ল্যাট দিবে, ফ্ল্যাটের একটা মানে তালা দিবে, তো আমার এগুলো স্বীকার করে না। আমি বলছি তো বলে যে তোমার কথা তো ভুল আছে, তারা তো এগুলো বলে নাই। আমি বলছি কিভাবে তোমাকে সাথে কি কোনো লেখা পড়া হয়েছে? আমি বললাম না আমার সাথে লেখা পড়া হয়নি, কিন্তু তারা আমার সাথে কোরআন শপথ পড়ছে। তো আমার কমিশনার বলে যে ঠিক আছে, আপনারা যদি কোরআন শপথ করে যদি বলতে পারেন যে এই ছেলের সাথে এই ধরনের কোনো চুক্তি হয় নাই বা এই ধরনের আপনারা এই ছেলের সাথে অন্যায় করেন নাই, তাহলে ঠিক আছে এই ছেলেকে আমি কিভাবে বিদায় দিতে হবে আমি বিদায় দিব, আমি আপনাদের সাথে কোনো ঝামেলা করবো না। আর যদি কোরআন শপথ করে আপনারা যদি না বলতে পারেন আমার সামনে, হ্যাঁ তাহলে আপনারা এই ছেলের কি প্রাপ্য এবং আপনারা বুঝিয়ে দিবেন এবং কেন এই অন্যায়টা আপনারা করছেন এই ছেলের সাথে। অনেক প্রেশার দেওয়ার পর ওনারা করলো কি, ওনারা বলছে যে হ্যাঁ আমরা আসি, তখন কোরআন শপথ করলে তারা অস্বীকার করলো মানে করতে পারে নাই।
কোরআন শপথ করে তারা কিছু বলেনি সেই সময়?
হ্যাঁ তখন কোরআন শপথ করে বলছে আমার সামনে
কি বলেছে
যে আমরা মানে এই যে আমার সাথে টোটাল যা হয়েছে টোটাল বিষয়গুলো বলছে।
কি বলেছে? এগুলো সত্য ছিল?
হ্যাঁ সত্য ছিল, যে আমার সাথে এই হয়েছে এই হয়েছে এবং যে আমাকে যা যা দেওয়ার কথা ছিল এখন এ পর্যন্ত আমাকে মানে।
আচ্ছা বলার পরে কি হলো তাহলে?
আচ্ছা তো বলার পরে আমাকে তখন একটা আবার একটা সালিশের সিদ্ধান্ত নিল। এর ভিতর দিয়ে কমিশনার বললো যে ওই তো ছোট তালা মানে নিচতলায়, এখন কোন তালাটা দিবে আমাকে? নিচতলাতে পাটারি সাহেবের ভাই থাকে, দোতলাতে পাটারি সাহেবের ছোট মানে স্ত্রী থাকে, ছোট পরিবার, তৃতীয় তালাতে পাটারি সাহেবের বড় বউ থাকে।
এত ডিটেল জানার দরকার নেই আপনার,
যা আমাকে মানে দিবে তো ওই দোকান টোকান এগুলো কোথায় পাটারি সাহেবের কি আছে না আছে এগুলো মানে তারা যাচাই বাছাই করলো। করার পর এক পর্যায়ে আমাকে প্রায় 10-12 দিনের একটা টাইম নিল, যে উমুক দিন সালিশ হবে, উমুক দিন তার সমস্ত পাওনা আপনারা বুঝাই দিবেন। তো তারা এক পর্যায়ে তারা তখন না বলে আরো অনেক সময় নেয়, কিন্তু কমিশনার চাপে পড়ে তারা এক পর্যায়ে স্বীকার করে, হ্যাঁ ঠিক আছে আমরা 10 দিনের মাথায় আমরা এই ছেলের যা প্রাপ্য আমাকে দিবে। আমি এর ভিতরে তখন আমাকে 10 দিনের টাইম নেওয়ার পর আমি করব কি, তো আমি একটু খুশি হয়ে তো আমি দেশে চলে যাই, যাই আমার মাকে বলি যে এমন এমন আমার সমস্ত কিছু তারা দিবে। তো করলো কি, আমার সাথে আমার একটা গার্ডিয়ান দিল, আমার বাড়ির একটা লোক গার্ডিয়ান, ওই তারিখ অনুযায়ী আমি আসি। আসার পরে এখন দেখি ভাইয়া ওখানে কোনো সালিশ বৈঠক কেউ মানে কোনো কিছু নেই। আমি তখন কমিশনারকে বলি যে স্যার আমার তো আজকে এইভাবে সালিশ হওয়ার কথা, আমার এইসব জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার কথা, তো এখন তো এগুলোর কিছুই আমি দেখতেছি না। বলে যে ভাইরে আমার হ্যাঁ আমার থেকে মানে ওইখানকার আমার এবং এরা নাকি ওনাকে প্রেশার ক্রিয়েট করছে, উনি যেন এই বিষয়গুলো নিয়ে লড়াফেরা না করে।
ওকে
তো এক পর্যায়ে আমি আমার আর কিছুই পাইনি, মানে তারা আমার সাথে যা যা দেবে বলছে আমি কিছুই পাইনি, শুধু টাকা ছাড়া আমাকে না তারা নগদ 2 লাখ প্রায় 2 বছর ঘুরিয়ে ভেঙে ভেঙে 2 লাখ টাকা ওটা দিয়েছে। দেওয়ার পরে এখন কিছু মাস যাবৎ আমি অসুস্থ হই, অসুস্থ বা এর ভিতরে আমি সিএনজি চালাইতাম, সিএনজি চালাতাম তো
মানে শেষ পর্যন্ত আপনাকে তারা কিছুই দেয়নি আর
না আর কিছুই দেয়নি
আপনি কখনো পুলিশের কাছে গিয়েছেন আইনের সহায়তা নিয়েছেন
হ্যাঁ ভাইয়া আমি গেছিলাম
ওটা ওখানকার রেজাল্ট কি দাঁড়িয়েছে
ওইখানে আরেকটা সালিশ হয় সালিশে ওখানে তারা আমাকে লাস্ট মানে যেদিন ফাইনাল সালিশ হবে সেদিন আমাকে তারা ওই অফিসের কাছে বুঝাইছে যে আমি নেশা করি আমি খারাপ ছেলে আমি ফুটপাতে শুয়ে থাকি আমার কিডনি বিক্রি করে ফেলছি তাদের কাছে আমি কত বড় খারাপ এই বলে তাদেরকে বুঝতে দিয়ে সেখান থেকে আমি আমার বিচার পাইনি তারা ওইখান থেকে ওইখানে আমাকে প্রায় 16,000 টাকা দেয় তা আমাকে বলে যে ওই আর কি করবা তুমি তুমি এই টাকাগুলো নিয়ে সন্তুষ্ট ছাড়া আর কিছু করার নাই
বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ডকুমেন্টস আপনার কোনো ডকুমেন্টস নাই
জি না
প্রথম কথা হচ্ছে এটা আপনি যে তাকে ইয়ে করিয়েছিলেন ডকুমেন্টস না থাকলে তারা যে কোনো কিছুই করতে পারে আপনার এগেনস্টে ওকে তারপরে আপনার শেষমেশ এই লাস্ট 10 বছরে কি দাঁড়ালো আপনি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন
জি আমি
বিয়ে শাদী করেছেন আপনার কোনো ছেলে মেয়ে আছে
জি আমি বিগত 7 বছর হয়েছে আমি বিয়ে করছি
আপনি এখন কি করেন
এখন আমি ভাইয়া খুবই অসুস্থ আমি আগে জুতোর দোকানে কিছুদিন মানে 1.5 বছর হলো ঢাকায় আসছি একটা না ঢাকায় থাকি জুতোর দোকানে চাকরি করতাম গুলিস্তান 200 টাকা হাজিরা বিগত কয়েক মাস যাবত আমার বাকি কিডনিতে সমস্যা দেখা দিছে আমার বাকি কিডনি ফুলে আমার হাত পা ফুলে যেত তারপর আমি কয়েকবার ডাক্তারকে দেখাইছি এবং কি লক্ষ্মীপুরের ভিতরে লক্ষ্মীপুরে আমি আমি
আমি বুঝতে পারছি আপনি ক্রিটিক্যালি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন
আমার লক্ষ্মীপুরে আমি মানে আমি মরা মরা অবস্থায়
আচ্ছা আপনি আমাকে বলেন আপনার বাবা কি অবস্থায় আছে এখন
ওই সংসার নিয়ে আছে
আমি ওনার কি বাচ্চা কাচ্চা হয়েছে ওখানে
জি ওনার এক ছেলে এক মেয়ে
ওখানে এক ছেলে এক মেয়ে হয়েছে আপনার মা এবং আপনার বোনরা কি অবস্থায় আছে
আমার মা বোনরা আর আমি মিলে আমাদের ওই ঘরে
আপনার বোনদের বিয়ে হয়েছে
জি আমার দুটো বোনের বিয়ে হয়েছে
আপনার ছেলেটার বয়স কত
আমার ছেলের বয়স 5 বছর চলে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাকে চিকিৎসা করার জন্য আমার বাবা বাবা তো আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আস্তে আস্তে সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেলছে কিন্তু আমি দেশে যখন অসুস্থ হয়ে পড়ি তখন চিকিৎসা করানোর জন্য আমার মায়ের আর কোনো উপায় বুদ্ধি ছিল না আমি মরার পথে এক পর্যায়ে মরার পর থেকে বেঁচে আসছি তো আমার মা শেষ সম্বল আমাদের ঘর বিটাটুকু জায়গা লক্ষ্মীপুরের ব্যাংকের কাছে আমাদের ঘর বিটার জায়গাটুকু দলিল বন্ধক রেখে সেখান থেকে 25,000 টাকা লোন নিয়ে আমাকে চিকিৎসা করাইছে এখন বিগত 1.5 বছর হয়ে গেছে ওইখান থেকে অনেক লোক আসতেছে আমাদের মানে ওনাদের টাকাটা পরিশোধ করার জন্য বলতেছে কিন্তু আমরা দিন আনে দিন খাই এমন অবস্থায় এবং আমি এখন বর্তমানে খুবই অসুস্থ বিগত 2-3 মাস যাবত আমি খুবই অসুস্থ আমি বাসায় আমি চাকরি করতাম আমি সে কাজকর্ম পর্যন্ত করতে পারিনি আমি বাসায় শুয়ে থাকি বসে থাকি আমার ছেলেকে নিয়ে আমার পরিবার আমার সংসার চলে এভাবে আমার পরিবার বাসায় কাজ নিছে বাসায় কাজ করে সে টাকা দিয়ে আমাদের কোন রকম কোনোভাবে সংসার চলে আমরা কোনোদিন খেয়েও থাকি কোনোদিন না খেয়েও থাকি এই অসুস্থ অবস্থাতেও
সো দিস ইজ দ্য স্টোরি অফ হিজ লাইফ স্পিচলেস এবং নো কমেন্টস আমরা একটু নিঃশ্বাস নিতে চাই এতক্ষণ শোনার পর একটা গান শুনবো তারপর কমেন্টস গুলো নিয়ে একটু পরে আবার ফিরে আসছি আমাদের সাথেই থাকবেন আশা করছি
শহরবাসী শোনো যাদের মানুষ বলো না তৃতীয় যাদের কান্না শোনে না তারাও মানুষ তাদের তাদের প্রাণ আমি চোখের জলে শোনাই তাদের গান তোমরা যাদের মানুষ বলো না তৃতীয় যাদের কান্না শোনে না তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ চোখের জলে শোনায় তাদের গান তাদের বুকের রিক্ত হাতা বুকের রিক্ত হাহাকার, কেউ বোঝে না ওগো কেউ শোনে না সর্বহারার মর্ম বেদনা। দুঃখে যাদের জীবন গড়া মানুষ তাদের না, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, দিদিও যাদের কান্না শোনে না, তারা মানুষ কাঁদে তাদের প্রাণ। আমি চোখের জলে শোনাই তাদের গান। জীবন তাদের নিত্য পরিহাস, কেউ দেখে না ওগো কেউ লেখে না এ সংসারে তাদের ইতিহাস। পথের মলিন ধুলায় যাদের ঝরে মাথার ঘাম, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, দিদিও যাদের কান্না শোনে না, তারা মানুষ কাঁদে তাদের প্রাণ। আমি চোখের জলে শোনাই তাদের গান। চোখের জলে শোনাই তাদের গান। দুঃখে যাদের জীবন গড়া মানুষ তাদের না,
presents hello 8920 close up the closer the better close up presents hello 8920 close up the closer the better
হ্যাঁ, আপনার কি আমাদের শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
জি ভাইয়া
বলেন।
আমি আমার বলার আছে, আমি অনেক কষ্ট করে আমি ক্লোজ আপ মানে এই অনুষ্ঠানটাতে এবিসিতে এই অনুষ্ঠানটাতে আসছি। আমি দেশের সকল সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আমি দেশের প্রশাসন হতে শুরু করে আমার দেশের সাংবাদিক ভাই ও বোনদের কাছে বলতে চাই, আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, আমার সাথে তারা যে ধরনের অন্যায় করছে, আমাকে যারা তারা যেভাবে জবাই করছে, আমার বাবা মায়ের স্বপ্ন যারা তারা যেভাবে খুন করে ফেলছে, এখন আমি মৃত্যুপথের যাত্রী, আমি তাদের উপযুক্ত বিচার চাই। আর আমার এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে জনসমাজে আমাকে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মারা হোক, আর যদি আমার কথাগুলো সত্য হয় তাহলে আমি দেশের সকল ভাই ও বোন মা বাবা সবার কাছে আমি আমার ন্যায্য বিচারটুকু চাই। আমি আপনাদের কাছে কিছু চাই না, আমি আমার ন্যায্য, আমি অন্তত মরার আগে এইটুকু দেখে যেতে চাই যে আমি আমার বিচারটুকু পাইছি। তারা আমার জীবনটাকে জোর করে যে সিনেমা মানে তত আমার জীবনটাকে নিয়ে তারা খেলছে, এখন আমি মৃত্যুপথের যাত্রী। আমি মরে গেলে আমার এই ছেলে সন্তানের কি হবে, আমার মায়ের কি হবে, তাদেরকে কিভাবে তারা কিভাবে চলবে, আমার ছেলের বয়স 5 বছর, আমি কিভাবে তাদেরকে কার আশায় রেখে যাব, আমি সেটা বলতে পারবো না ভাই।
আমি এই এই প্রশ্ন কিংবা এই চাওয়ার জায়গাটিতে কোনো উত্তর হয়তো বা আসবে না আমাদের এই হ্যালো ইট 920 থেকে, কিন্তু দিস ইজ দ্য সিনারি অফ কি বলবো, আসলে খেয়ে হারিয়ে ফেলছি, মানে কিছু বলা যায় না। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে মানুষের নির্মমতা কতটা ভয়াবহ হতে পারে এবং একটা মানুষ কতটা দুর্ভাগা হতে পারে। আপনার বয়স যেন কত বলছিলেন?
আমার বয়স 34 বছর ভাইয়া।
34টা বছর বয়স, 34 বছরের লাস্ট 15টা বছর প্রত্যেকটা মোমেন্টে ফাইট করে কেটেছে এবং এখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তেই মরে যাওয়ার স্বপ্ন দেখে। এটাও একটা জীবন, এরকম এরকম কষ্টকর জীবন যেন আল্লাহ কাউকে কখনো না দেয়, এটাই হচ্ছে আজকের।
আমি বলবো, আমি তাদের ফাঁসি চাই, আমি আর কিছু বলবো না। আমার কথাগুলো সত্য যদি হয়, আমি আমার সাথে যদি তারা, আপনাদের বিবেকে কি বলে, আপনারা যদি বলেন যে তারা আমার সাথে অন্যায় করছে, এই অন্যায়ের পরিবর্তে আমাকে জবাই করার পরিবর্তে আমি তাদের ফাঁসি চাই, আমি আর কিছু চাই না আপনাদের কাছে।
প্রিয় শ্রোতা, শেষ হলো,
মানুষের কাছে বলবো
আমি জানি ওর কথা কখনো শেষ হবে না, ও বলেই যেতে থাকবে এবং যতদিন বেঁচে আছো একই কথা বলবে এবং এই বিচারের বাণী হয়তো বা নিভৃতেই কাঁদবে, কারণ বিচার প্রমাণ ছাড়া এক পাও নড়ে না, ওর হাতে কোনো প্রমাণ নেই। আমরা হ্যালো ইট 920 তে জীবনের গল্প প্রচার করি, সেই অর্থে ওর কাছ থেকে ওর মুখে বলা জীবনের গল্প প্রচার করলাম, কোনো ডকুমেন্টস কোনো প্রুফ নিয়ে কারো এগেনস্টে এখানে আমরা লড়তে আসিনি, আমরা একটা জীবনের গল্প হিসেবেই ওকে এখানে উপস্থাপন করেছি, সেটা ন্যায় অন্যায় কোনো দিক প্রতিষ্ঠা করার জন্য নয়, আমরা শুধু জীবনের গল্প হিসেবে এটাকে নিয়েছি। সেখান থেকে আপনি কি শিখবেন কি শিখবেন না একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি, কাউকে এখানে সাফল্য মণ্ডিত করিনি, কাউকে বড় করিনি, কাউকে ছোট করিনি, কাউকে এখানে গিলটি বানিয়েনি, আমরা শুধু একজন মানুষের মুখে তার নিজের জীবনের গল্প প্রচার করেছি, তার কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে জানে, সৃষ্টিকর্তা জানে, এবং এগুলো টাইম মেশিনে চড়ে প্রুফ করা সম্ভব নয়, ডকুমেন্টসের ভিত্তিতে এই শো অনুষ্ঠিত হয় না। এবং একই সাথে একটা কথাই বলতে চাই, যে ডকুমেন্টস নিয়ে একটা ক্রাইম শো হয় সেই ডকুমেন্টারি শো এই শো না, এটা একটা জীবনের গল্প বলার শো, এবং এই জায়গাটি থেকে এই শোকে ওইভাবে ডকুমেন্টের জায়গাটা থেকে প্রমাণ করা হয় না। সেই অর্থে আমরা এখানে যারা জীবনের গল্প বলতে এসে কাউকে ব্লেম করেন তাদেরকে আমরা অ্যাকিউজ করি না, তাদেরকে আমরা ফোনে নেই না, তাদের এগেনস্ট আমরা এনকোয়ারি করি না, কেননা এটা ডকুমেন্ট বেস শো না, ক্রাইম বেস শো না, আমরা কারো এগেনস্টে বিচার প্রমাণ করার জন্য শোটা নিয়ে বসিনি, আমরা জীবনের গল্প প্রচার করি এবং সেই জীবনের গল্প এসেন্সটা থাকে এটাই যে এর মতো জীবন আপনারও হতে পারে কিংবা এর মতো জীবন যেন আপনার না হয়। আপনি কি শিখবেন কি পেলেন কি পেলেন না সেই জীবনের গল্প শুনে আপনি আপনার জায়গা থেকে সেন্সটা গ্রহ করবেন। আমরা শুধু বলতে চাই আমাদের আজকের অতিথি যিনি আছেন তার মতো জীবন যেন কেউ কখনো না হয়। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 এবং যারা শুনলেন এতক্ষণ ধরে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আগামী বুধবার ঠিক রাত 11:20 আমি আরজে কি প্রিয়া আবারও ফিরে আসবো এবং আশা করছি আপনি এবিসি রেডিওতে কান পেতে থাকবেন আরো একটি অজানা জীবনের গল্পের জন্য।
আমার নাম আসাদুল, আমি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে 26টি বছর জীবন যাপন করতেছি। 26টি বছরে আমি ঈদ আনন্দ পাইনি, মা বাবা ভাই বোন কে হারিয়েছি, ভালোবাসার স্ত্রীকে হারিয়েছি। আমি হ্যালো 8920 তে সবাইকে বলতে চাই আমার জীবনের করুণ কাহিনী, প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করেন।
আমার নাম মিনারা আক্তার রিয়া, 11 বছরে বিয়ে হওয়ার পরে আমার একটা ছেলে হয় কিন্তু আজকে আমি নিশ্চয় আমার ছেলেও নাই, আমার স্বামীর সংসার আমার ঠিক ছেলে নেই, আজকে আমার জীবনে অনেক কষ্ট, আমার জীবনে ঠিক ছেলে নেই, প্লিজ আমি আমার কষ্টগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন।
আমার নাম মোহাম্মদ ইমন, আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার জীবনের সাথে কিছু খারাপ নেশা জড়িত হয়ে যায়, সেগুলো হলো ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, মাদক, এগুলোর ভিতরে আমি নিজেকে জড়ায় ফেলি। এগুলো নিয়ে আমার কিছু কথা আমি যেগুলো আপনাদের এখানে এসে বলতে চাই।
আমার নাম হচ্ছে পলি, আমাকে অনেক পছন্দ করে সে আমাকে বিয়ে করে, কিন্তু বিয়ে করার পর সে 10 বছর ধরে ইয়াবা খাচ্ছে, মেয়েদের সাথে ও অনেক কিছু করছে, মারামারি, মানুষের সাথে সন্ত্রাসীপনা করছে, কিন্তু আমাকে আজ পর্যন্ত সুখ দেয়নি। আমি আমার জীবনে অনেক ঘটনা আছে, আমি আপনাদেরকে সব বলতে চাই, আমাকে একটু আসার সুযোগ দেন আপনারা।
আমি মোহাম্মদ জামাল ফারুক বলছি। মেয়েদের কণ্ঠে কথা বলতাম, ছেলেদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করছি, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি এটা দেয়া, কিন্তু এখন আমি খুবই অশান্তিতে আছি। আমার এই জীবনের গল্পগুলো আমি হ্যালো 8920 তে এসে বলতে চাই।
আমি ফালসান একটা নিকা বলতেছি, অনেক ভালো একটা স্টুডেন্ট, কয়েকবার ফার্স্ট হয়েছিলাম। অনেক গরিব ঘরের একটা মেয়ে, কাজ করে পড়াশোনা করছে, আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু আর আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব না। প্লিজ আমি আপনাদের এতে শুধু আসতে চাই, আমার একটা চান্স দেন।
আমার নাম সাইফুল ইসলাম সাদ্দাম। আমি মোটা হওয়ার জন্য ওষুধ খেয়েছি, এখন অচল হয়ে গেছি, আটতে পারি না, আমি টয়লেট করতে পারি না, আমার হাড় নষ্ট হয়ে গেছে, কোনো ওষুধ আমার কাজ করে না। কিন্তু মেয়ের সাথে 5 বছর সম্পর্ক করছি, সেও আমার এই রোগটার কারণে চলে গেছে। প্লিজ ভাই আমাকে, আশা করি আপনারা ফোন করবেন।
আমার নাম সুরাইয়া ইয়াসমিন পরি। আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, ছোটবেলা থেকে কেন জানি না কোথাও একটা কষ্ট, সেই কষ্ট থেকেই যতদূর তাড়াতাড়ি বিয়ে করে চলে গেছি, যাতে সুখের এক সংসার পাই। আমার জীবনের অনেক গল্প আছে শুধু কষ্টের।
আমার নাম আলতাফ হোসেন। আমি গান দেখাইতে খেতে জীবনটাকে নষ্ট করিয়া দিছি, 102টা প্রেম করতে করতে আমার লাইফটা নষ্ট করে দিছি। যদি দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ দেন, আমার জীবনের গল্পগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই।
আমি খন্দকার আশীর্বাদ রাহান। আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই মেয়েটি আমাকে রিজেক্ট করেছে। সেই মেয়েটিকে নিয়ে আমার এখন অনেক স্বপ্ন। আমাকে যদি আপনাদের স্টুডিওতে একটু আসার সুযোগ করে দিতেন, তাহলে আমি আমার স্বপ্নটি শেয়ার করতে পারতাম।
মন আমার গেল জানা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন একবার ছবুরে রোদেশে, বয় দেখি দম কষে ছবুরে রোদেশে, বয় দেখি দম কষে উঠিসি না রে ভেসে, পেয়ে যন্ত্রণা রবে না এ ধন। যে করে কালার চরণের আশা, জান না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জান না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধনিল, বলি রাজা ছিল তার সর্বস্ব ধনিল, বামন রূপে বিধি করে চলনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন।
Close-up presents Hello 8920 Close-up, the closer, the better.